জয়নিতাই। গতদিন আমরা শ্রী শ্রী গিরীন্দ্র বিহারী কৃপায় ভক্ত প্রভার প্রহ্লাদ চরিত্র আমরা শ্রবণ করে সে সঙ্গে সপ্তম স্কন্ধ সুসম্পন্ন করেছিলাম। অষ্টম স্কন্ধে আমরা মন্বন্তর আদির বর্ণন শ্রবণ করতে চলেছি। শুকদেব গোস্বামীপাদ পরীক্ষিত মহারাজকে সমস্ত মন্বন্তর আদির কথা বর্ণনা করতে করতে তামস মন্বন্তর আদির বর্ণনা প্রসঙ্গে তিনি বললেন, সেখানে সেই গজ এবং গ্রাহের যে ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল, ভগবান এসে তাদের মানে সেই গজকে উদ্ধার করেছিল বলে তিনি আগে বাড়ার জন্য যখন চেষ্টা করছিলেন, সে সময় পরীক্ষিত মহারাজ তিনি তো হংসশ্রোতা, আর সে সঙ্গে যে সমস্ত ঋষিবৃন্দ ছিলেন তারাও কেউ সাধারণ ছিলেন না। তারা প্রশ্ন করলেন যে তাহলে সে কেমনভাবে কিভাবে আমরা সে প্রসঙ্গ জানতে চাই, সেই গজেন্দ্র মক্ষণ লীলা যে আপনি সংক্ষেপ আকারে বলে চলে যাচ্ছিলেন। হে মহাত্মন, যদি আপনার কৃপা হয় তাহলে সেই বিষয়টি আমরা বিস্তারিত জানতে চাই। তা আমরা সেই গজেন্দ্র মক্ষণ লীলা শ্রবণ করতে যাচ্ছি, যা শ্রবণ করলে যে অনেক দিক থেকে তার মঙ্গল হয়ে থাকে। যারা ভক্তি চান ভক্তি প্রাপ্ত হবেন, যারা মুক্তি চান মুক্তি প্রাপ্ত হবেন, যারা যশ বল ঐশ্বর্য প্রাপ্ত চান তারা তাই প্রাপ্ত হবে। তা সেই মহিমান্বিত কথা আমরা শ্রবণ করতে চলেছি। শুকমুনি বলছেন, আসে গিরিবর রাজং ত্রিকুট ইতি বিস্তৃত ক্ষীরদেনা বৃত শ্রীমান যোজনা জুত মুশ্রিত। হে রাজন, ত্রিকুট নামক এক পর্বত ছিল, সেই পর্বতটি আবার কেমন, সেটি হচ্ছে ক্ষীরদেনাবৃত, ক্ষীর সাগরের সঙ্গে সঙ্গেই লাগা, এবং সেই ক্ষীর সমুদ্র এত সুন্দর যে সে বড় বড় ঢেউ দিয়ে সেই ত্রিকুট পর্বতের পাদদেশকে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে রয়েছে, এবং সেটা মানে যোজন অযুত অযুত যোজন পরিমাণে বিস্তৃত সেই পর্বত, বিশাল বড়। ত্রিকুট কেন নাম হয়েছে জানো রাজন? সেখানে সেই ত্রিকুট নামক যে পর্বত ছিল তার তিনটি বিশাল শৃঙ্গ ছিল, একটি স্বর্ণের, একটি রৌপ্যের, একটি লোহের নির্মিত, সেই জন্য ওই পর্বতের নাম ত্রিকুট পর্বত। সেই ত্রিকুট পর্বতে যে বন ছিল সেই বনরাজিতে কত সুন্দর সুন্দর সব বৃক্ষাদি ছিল যা ফল এবং পুষ্পে পরিপূর্ণিত। বহু বৃক্ষের নাম বললেন, বহু পুষ্পের নামও বললেন, সেই সমস্ত বৃক্ষও সেখানে ছিল। এবারে কি হলো, সেই ত্রিকুট পর্বতে আরো আরো অনেক সব সরোবর ছিল, তন্মধ্যে একটি সরোবর ছিল যা বিশাল পরিমিত, সেটি ছিল বরুণ দেবের, মহাত্মা বরুণের। তস্য দ্রণ্ণং ভগবত বরুণস্য মহাত্মনা উদ্যান মৃত্যুমন নাম আকিলং সুরজোষিতম। বরুণ দেবের সেই সরোবরটির নাম ছিল ঋতুমত বা ঋতুমান, এবং সেখানকার সৌন্দর্যতা বর্ণনা করেছে। আর সেই স্থানটা কেমন ছিল, আকিলম সুরজোষিতম, সেখানে দেবাঙ্গনাগণ সবসময় ক্রীড়া পরায়ণ হয়ে থাকে। তা সেই সরোবরের চতুর্দিকের বর্ণনা দিয়েছেন এত সুন্দর যে সে বিশাল বর্ণনা। সমস্ত বৃক্ষরাজিতে ফলে একেবারে পরিপূর্ণ হয়ে তাদের মাথা নত হয়ে রয়েছে, ফল এত পরিমাণে রয়েছে। সেই সঙ্গে বিভিন্ন বিভিন্ন প্রকারের সব পুষ্পাদি রয়েছে বৃক্ষে, সমস্ত পুষ্পের বৃক্ষ সেখানে বিদ্যমান ছিল। আর সেই যে সরোবর, সেই সরোবরের তো তুলনাই হয় না, অমৃতের সমান জল। আর সেই জলমধ্যে আবার কত কত রকমের যে বিভিন্ন রঙের পদ্ম পুষ্প রয়েছে, এছাড়াও আরো আরো বিভিন্ন পুষ্পাদি সেখানে সেই জলমধ্যে, জলজ যে সমস্ত পুষ্প তা একেবারে পরিপূর্ণ ছিল। আর সেই জল এক তো অমৃতের মতো সুস্বাদু, আবার পদ্মের মতো সুগন্ধও ছিল। কেন? সেই পুষ্করিণীতে, সেই সরোবরে বিশাল বিশাল মৎস্য সেখানে ছিল, কচ্ছপ ছিল। তা তারা যখন, মানে জল এত স্বচ্ছ, তারা যখন বিচরণ করত, তা সেই যে বিশাল বিশাল পদ্মফুল ফুটে রয়েছে তার সঙ্গে তাদের শরীর স্পর্শ হতো সেই নালের সঙ্গে, তাতে ওই পদ্মফুলগুলো কম্পমানা হতো, আর তার থেকে সেই যে পরাগ, সেই পরাগ জলে পড়ত, আর তাতেই সমস্ত বিশাল সরোবরটি একেবারে সুগন্ধে পরিপূর্ণিত হয়েছিল। সমস্ত দেব দেবাঙ্গনাগণ তারা সেখানেই ক্রীড়া করতে আসত। গন্ধর্ব, যক্ষ, রক্ষ, কিন্নর আদি তারাও সেই গিরি কন্দরে অনেকে এসে নিজেদের আনন্দ বর্ধন করতেন। আবার কিছু ঋষিরা তারা কিন্নর আদিকে নিয়ে সংকীর্তনে মেতে যেতেন, অপূর্ব সংকীর্তন হতো সেখানে, স্থানটি অতি মনোরম। তা সেই বনপ্রদেশে এক বিশাল গজরাজ থাক সপরিকরে, সপত্নীদের নিয়ে, সশাবকদের নিয়ে সে থাক। তার বিশাল প্রভাব সেই বনরাজিতে, যে সমস্ত হিংস্র যেমন সিংহ, ব্যাঘ্র, ভল্লুক, গন্ডার, এরা সেই গজরাজের শব্দ শুনলেই তারা তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে যেত। আর ছোট ছোট যেমন যারা ভীতু এবং তৃণভোজী, যেমন হরিণ, খড়গোশ, ছোট ছোট জীবজন্তুরা, তারা এই গজরাজকে তৎ স্তুতি পর্যন্ত করত। বিশাল পরাক্রম সেই গজরাজের। একদিন কি হয়েছে, সে সমস্ত পরিবারের সঙ্গে, করিণীগণের সঙ্গে, নিজের শাবকদের সঙ্গে বিচরণ করতে করতে ভীষণ গরম লেগেছে। তাই গরম লাগলে কি হয়, পিপাসা পায়। তাই সেই নিদাহ সন্তপ্ত হয়ে, পিপাসার্ত হয়ে জল অন্বেষণ করা আরম্ভ করে। জল অন্বেষণ করতে করতে সমস্ত দলকে, সমস্ত বনকে একেবারে তছনছ করে ফেলছে, সমস্ত বনকে একেবারে মারিয়ে তছনছ করে আস্তে আস্তে এই ঋতুমান বা ঋতুমত নামক যে সরোবর বরুণ দেবের দ্বারা রচিত, সেখানে এসে সকলেই গরমে গরমে পিপাসার্ত হয়ে সেই জল উদর তৃপ্তি করে পান করল। এবারে কি হলো, সমস্ত করিণীগণকে, শাবকদের সেই জলে নামালেন। সেই অমৃততুল্য শীতল জল, সুগন্ধিযুক্ত জল, তা পেয়ে তারা ভীষণভাবে আনন্দ করে মেতে গেলেন, সেই জলে স্নান কেলি করছে। একে অপরের প্রতি শুণ্ড দিয়ে তারা জল সিঞ্চন করে স্নান করাচ্ছেন, আনন্দ করছেন। এইভাবে বহুক্ষণ অতিবাহিত হল। বহুক্ষণ যখন অতিবাহিত হল, অকস্মাৎ এক কালরূপী গ্রাহ ওই গজরাজের পদকে আকর্ষণ করেছে, মানে কামড়ে ধরেছে। এবারে সেই গজরাজ, সে তো ভীষণ শক্তিশালী, মনে করছে বোধ হয় ছোট মোটো জন্তু আমার প্রভাব না জেনে আমাকে কামড়ে ধরেছে, ও কোনো ব্যাপার নেই। সকলে স্নান করতে করতে সকলকে আদেশ দিলেন গজরাজ যে ওঠো, এবার অনেকক্ষণ স্নান হয়েছে। তা এখানে টিকাকারগণ কি বলছেন, ওই যে কালরূপী গ্রাহ এসে তাকে আক্রমণ করল, তা হে জীব, পরীক্ষিত মহারাজকে শুনিয়ে বলছেন, হে রাজন, আমাদের প্রত্যেকেরই উচিত কি যে সংসার করো, সংসারের মধ্যে থাকো, কিন্তু তাতে আসক্তি সম্পন্ন হয়ো না। তাহলে কি হবে, ওই হস্তির মতো জলে স্নান করতে করতে কি হচ্ছে, সে একেবারে সংসারে, সেই সংসারের আনন্দে একেবারে মর্ততা প্রাপ্ত হচ্ছে, অর্থাৎ আসক্তি হচ্ছে। সেই আসক্তির কারণে কি হচ্ছে, কখন যে কার সময় চলে যাচ্ছে কেউ বুঝতে পারছে না। সময় চলে গেলে কাল এসে আক্রমণ করবে, মৃত্যু এসে আমাদের গ্রাস করবে। ঠিক তদ্বত এই গ্রাহের, এই গজের উচিত ছিল কি, জল পান করা হয়েছে, একটু স্নান করে উঠে চলে যেতে হত, কিন্তু সে তা না করে একবারে মর্ততা প্রাপ্ত হয়েছে, আসক্তি হয়ে গেছে। তা প্রত্যেকেই, মানে এই যে হাতির স্নানের যে ঘটনাটা বলা হলো, এই ঘটনাটি সংসারের সঙ্গে তুলনা দিয়েছেন আমাদের আচার্য পাদবান, যে সংসার করো কিন্তু তাতে আসক্তি প্রকাশ করো না। সংসার করো কিন্তু ঈশ্বরে মন সমর্পণ করে। এবারে তাকে কাল এসে গ্রাস করেছে, এবারে সে নিজের শক্তি প্রয়োগ করতে করতে সর্বশক্তি প্রয়োগ করেও কিছু করতে পারছে। এবারে দেখতে দেখতে এক তুমুল সংঘর্ষ, মানে যুদ্ধের সৃষ্টি হল। গজরাজ যদি তাকে কোনো প্রকারে টেনে উপরের দিকে খানিকটা নিয়ে যাচ্ছেন, আবার ওই জলজ কুমির তাকে আবার জলের দিকে নামিয়ে নিয়ে যাচ্ছে। এইভাবে একজন খানিকটা নিয়ে যায়, আরেকজন মানে কুমির জলের দিকে টেনে আনে, এইভাবে সে মহা তুমুল সংঘর্ষ আরম্ভ। এবারে কি হলো, তার সমস্ত পরিকরগণ মানে সৈন্যেরা, যে সমস্ত প্রজারা ছিল, সেবকরা ছিল, সে তো গজরাজ হাতিদের রাজা কিনা, তাই সেই সমস্ত প্রজাগণ শুণ্ড দিয়ে শুণ্ডকে বন্ধন করে তার পায়ের চতুর্দিকে ধরেও তাকে উদ্ধার করতে পারল, অনেক চেষ্টা করল। প্রজাগণ, তারা কতক্ষণ আর থাকবেন, তাই তারা ক্ষুধার্ত হয়ে নিজেরা আপন আপন স্থানে প্রস্থান করল। এবার তার স্ত্রী মানে পরিণীগণ খানিকক্ষণ থাকলেন শাবকদের সঙ্গে নিয়ে, তারাও চেষ্টা করলেন, চেষ্টা করে দেখলেন কি যে না, এ তো কিছু লাভকরী হলো না, এ তো কোনো লাভ হলো না। আর সেই গজরাজ চিন্তা করছে, আমার সৈন্যেরা আমাকে উদ্ধার করতে পারল না, এই স্ত্রীগণেরা তারা আর কি করবে আমাকে। তারা একটু অপেক্ষা করল, স্ত্রীগণ অপেক্ষা করে তারাও কি করল, বলল, দেখো হে স্বামীন, তুমি তো মরেছ, তো তুমি একলাই মরো, আমরা সকলে কেন মরি। বলছে, সে কি গো, আমি তোমাদের জন্য সর্বদাই প্রাণ বিসর্জন দেওয়ার জন্য একেবারে তৈরি হয়ে থাকতাম, আর তোমরা কিনা বলো যে তুমি মরেছ মরো, আমরা আর কি করে মরি না খেয়ে আমরা চললাম। বলছেন, হ্যাঁ আর কি করবো, আমরা তো চেষ্টা করলাম, এখন কিছু করার নেই, ঈশ্বরের ইচ্ছায় যখন তুমি এই কালের কবলে পড়েছো, তাই এতে আর আমাদের কি করার আছে, আমরা চললাম। সত্য সত্যই তার সেই স্ত্রীগণ তাকে ছেড়ে চলে যাচ্ছে। আর এদিকে যুদ্ধ হচ্ছে একেবারে ভয়ঙ্কর, তারপরে হাতি চিন্তা করল আমাকে সকলে ছেড়ে চলে গেল। হায় রে সংসার, এই সংসারটা এত নিষ্ঠুর, আমি যাদের জন্য মনে করতাম যে এরাই আমার সব কিছু, আজ আমি বিপদাপন্ন মুমূর্ষু অবস্থায় পতিত হয়েছি, তাই আমার স্ত্রীগণ পর্যন্ত আমাকে ত্যাগ করে চলে গেল। না না, এ সংসার তো বড় অসার, এই সংসারে কিছু নেই। এবারে এই সমস্ত দিক থেকে হাতি সেই গজরাজ যখন দুর্বল হয়ে পড়েছে, মনের দিক থেকে ভেঙে পড়েছে, তখন তার শক্তিটাও তো কমেছে। এই মতো অবস্থায় সেই গ্রাহ তাকে টেনে ভেতরের দিকে নিয়ে চলে গেল। এইভাবে যুদ্ধ করতে করতে 1000 বছর অতিবাহিত, 1000 বছর, একদিন দুদিন নয়। সমস্ত দেবতা যক্ষ রক্ষ গন্ধর্ব কিন্নর মহরগ উরগণ তারা আকাশ মার্গ থেকে দেখছে, এমনকি ব্রহ্মাজি আছেন, রুদ্র ভগবানও আছেন, সেই যুদ্ধ দর্শন করছেন, কিন্তু কেউ তাকে রক্ষা করছেন না। সকলের মধ্যে আত্ম অভিমান আছে কিনা যে আমাকে ডাকলে আমি গিয়ে উদ্ধার করব, আমাকে না ডাকলে আমি কেন যাব, এই মনোভাব। এবারে যখন একে একে সকলে চলে যাচ্ছে, চলে গিয়েছে, আর সেই হাতি ধীরে ধীরে প্রায় গলাটা উপরের দিকে আছে, প্রায় সুরটাও ডুবে যাবে যাবে, মাথাটা ডুবে যাবে যাবে, এমত অবস্থায় তার স্ত্রীগণ চলে গেছে, তখন তিনি বিলাপ করছেন, হায় রে সংসার, যে সংসারকে আমি আপন মনে করতাম তারা আজ আমাকে এই অসহায় অবস্থায় ছেড়ে চলে গেল। না না, এই সংসার অসার, এই সংসারে কেউ কারো নয়, আমি আজ মৃত্যুর মুখে পতিত হয়েছি, তাই আমাকে ছেড়ে চলে গেল। অতএব এই জগতে যদি আপন বলে কেউ কারো থাকে, তাহলে সেই ভগবান পরমেশ্বর, সেই ভগবান শ্রীবিষ্ণু, এতদ ব্যতীত আর কেউ কারো নয়। তখন তিনি 26টি শ্লোকে স্তব স্তুতি করলেন প্রভুকে, কিন্তু তাতে স্তব স্তুতি গুলো কেমন, ওম নমো ভগবতে তস্মৈ যত এতত চিদাত্মকম পুরুষায়াদি বীজায় পরেশায়াবি ধীমহি, যিনি জগতের মূল কারণ এবং সকলের হৃদয়ে পুরুষ রূপে বিরাজ করছেন, যিনি সমস্ত জগতের একমাত্র প্রভু, যার জন্য এই সংসারে চেতনার বিস্তার হয়, সেই ভগবানকে আমি ভক্তিভরে নমন করি এবং ধীমহি ধ্যান করি। মানে কোনো ভগবানের নাম বললেন না। এই প্রকারভাবে 26টি শ্লোকে স্তব স্তুতি করলেন, তার মধ্যে কেমন, হে প্রভু, আপনার দ্বারাই এই বিশ্ব রচিত, আপনার দ্বারাই চালিত, আপনার দ্বারাই আবার সংহার হয়ে আপনাতেই বিলয় প্রাপ্ত হয়। হে প্রভু, আপনি পরম কৃপালু, আপনি পরম দয়ালু, আমি আপনার শরণাপন্ন। হে প্রভু, আমি আপনা আমাকে আপনি উদ্ধার করুন এই জন্য আমার প্রার্থনা নয়, আমার মতিটা যেন আপনার চরণে থাকে এজন্যই আমি প্রার্থনা করছি এই পশু শরীর দ্বারাও, পশু শরীর দিয়েও। কোনো দেবতার নামগন্ধ নেই এতে, দেবতারা ইচ্ছা করলে কিন্তু তাকে রক্ষা করতে পারতেন, কিন্তু মাৎসর্যতার কারণে তারা এলেন না। প্রভু দেখলেন আমার ভক্ত তো এখন বিপদাপন্ন, তিনি কি করলেন, গরুরকে বললেন, গরুর চলো অতি দ্রুত গতিতে চলো, যত গতি তোমার মধ্যে আছে। ভগবান চলেছেন বৈকুণ্ঠ থেকে, আর সেদিকে সেই গজ আর সেই গ্রাহের ভয়ঙ্কর যুদ্ধ, হস্তীর কেবলমাত্র শুণ্ডটাই বেরিয়ে রয়েছে, একটি সেই সরোবরের অতি সুন্দর পদ্মপুষ্প সুরের মধ্যে ধারণ করে তিনি প্রভুর স্তব স্তুতি করছেন এই একইভাবে। এবারে ডুবে যায় যায় অবস্থা, হাতির যে সুর সেটা দিয়েই তারা নিঃশ্বাস প্রশ্বাস আদি নিয়ে থাকে। গরুরকে বলছেন ভগবান শ্রীবিষ্ণু যে হে গরুর, আরো দ্রুত গতিতে চলো, আর তুমি যদি না যেতে পারো তাহলে আমাকে বলো। টিকার কথা, ভাগবতের মূলে দেখা যাচ্ছে কি, যে প্রভু গরুড় পৃষ্ঠ পরি এলেন, তারপরে সেই জলের নিকটে তিনি গিয়ে তাদের সেই হস্তিকে টেনে বাইরে নিয়ে এসেছিলেন, মূলের মধ্যে এই বর্ণনা করেছে। কিন্তু টিকার মধ্যে টিকাকারগণ যে বর্ণনা করেছেন আমরা সেটাও শ্রবণ করি। আমাদের আচার্য পাদগণ বলছেন সেই গরুর, সে তখন চিন্তা বলছেন কি যে প্রভু আপনি আমার পূর্বেই সেখানে পৌঁছাতে পারবেন, আপনি যে আমাকে বলছেন তুমি যদি যেতে পারবে তো বলো, না হলে আমি চললাম, আপনি যদি আমার আগে যেতে পারেন তাহলে আপনি আসুন। এই প্রভু আমাদের চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বলেছেন, একসাথে কার্য প্রভু করেন পাঁচ সাত, ওদিকে তো সত্য সত্যই সেই গজকে গ্রাহে আকর্ষণ করেছে, আর এদিকে হয়েছে কি সেই গরুরের অনেকদিন থেকে মানে তাকে মানে কালরূপী গ্রাহ, অহংকার রূপী গ্রাহ তাকে গ্রাস করেছে। তাই প্রভু চিন্তা করছেন যে আমার ভক্ত আমার বাহন এই গরুরকেও আমি শিক্ষা দেব। সেবকদের যিনি ভালো গুরুদেব হবেন, যিনি ভালো সাধু হবেন, তিনি সেবকের অপরাধ নেন না। তাই প্রভু কি চিন্তা করলেন যে আমি তার অহংকারকে নষ্ট করব, তা না হয় সেই অহংকার রূপী গ্রাহই তাকে শেষ করে দেবে। গরুরের মধ্যে এই ভাবনা উত্থিত হয়েছিল অনেক দিন থেকে যে আমার থেকে গতি এই ত্রিভুবনে কি কোনো বিশ্ব ব্রহ্মাণ্ডে কারণ নেই, এমনকি আমার প্রভু শ্রী ভগবানেরও নেই। এই অহংকারকে চূর্ণ করার জন্য টিকাকারগণ এই টিকা লিপিবদ্ধ করেছেন। ভগবান তিনি তো সেখানে গেলেন, গিয়ে তাদের উদ্ধার করা হয়েও গেছে। তার অনেকক্ষণ পরে গরু গিয়ে চিন্তা করছে যে আমার তো ভারী অহংকার ছিল, আমি অত দ্রুত গতিতে আসলাম প্রভুর সঙ্গে একটি শর্তে আবদ্ধ হয়ে, কিন্তু প্রভু এসে উদ্ধার করে তারা তো শুনছি নাকি যে যার স্থানেও চলে গেছে। তিনি হাত জোড় করে প্রভুর কাছে সব স্তুতি করা আরম্ভ করলেন, বললেন হে প্রভু আমার ভারী অহংকার ছিল যে আমার থেকে গতি আপনারও নেই, তাই প্রভু আমি বুঝতে পেরেছি যে আপনি আমার পৃষ্ঠ পরি থেকে কেন অদর্শন হয়ে আমাকে ওই প্রকার বাক্য বলে আপনি পূর্বে কেন চলে আসলো। হে প্রভু আমি বুঝতে পেরেছি অহংকার রূপী গ্রাহ আমাকে গ্যাস মানে গ্রাস করেছিল, সেই কবল থেকে আপনি আমাকে রক্ষা করেছেন, হে প্রভু আপনি আমাকে ক্ষমা করুন। ভগবান শ্রী বিষ্ণু বললেন হে গরুর আমি তোমাকে এই শিক্ষা বা তোমার অহংকারকে বিনষ্ট করার জন্য, তোমার ধ্বংসের থেকে বাঁচানোর জন্য আমি তোমার সঙ্গে এই ব্যবহার করেছি। বলছেন প্রভু আপনি ভক্তবৎসল, আপনি কৃপালু, আপনি দয়ালু, আপনার দ্বারাই এ সমস্ত সম্ভব। দেখুন টিকার মধ্যে কত সুন্দর কথা বলেছে। এবারে মূলের ভিতরে ভগবান বিষ্ণু গরুর পৃষ্ঠ করে এলেন, তারপরে দেখতে দেখতে সেই গজ সে কি করল, একটি পুষ্প ধরে তিনি প্রভুর উদ্দেশ্যে প্রভুর দিকে মানে সেটাকে নিক্ষেপ করলেন, মানে অর্পণ করলেন পুষ্পটি দিয়ে। এবারে তিনি যখন ডুবে যাচ্ছেন, প্রভু কি করলেন সেই জলের নিকটে এসে মধ্যদেশে এসে তার শুণ্ডটা বাম হস্ত দিয়ে ধারণ করে অবলীলাক্রমে টেনে নিয়ে আসলেন তীরে, আর সেই সঙ্গে সেই গ্রাহ সেও কামড়ে ধরেছিল, সেও উঠে চলে এল, একই সঙ্গে উঠে চলে এলেন। এবারে প্রভু কি করলেন সঙ্গে সঙ্গে সেই ভয়ঙ্কর তেজস্বী সুদর্শন চক্র ধারণ করে কি করলেন, কুমিরের গলদেশ বা মুখ উদ্গীর্ণ করে একেবারে তছনচ করে দিয়ে কেটে তাকে রক্ষা করলেন। তা সেখান থেকে দেখতে দেখতে এক সেই কুমিরের থেকে এক দিব্য গন্ধর্ব উৎপন্ন হল, তিনি প্রভুকে সব স্তুতি করলেন, দণ্ডবাদ প্রণাম করলেন, পরিক্রমা করলেন, করে সব স্তুতি করতে করতে সেই ভগবান শ্রী বিষ্ণুর মহিমা কীর্তন করতে করতে তিনি গন্ধর্ব লোকের দিকে প্রস্থান করলেন। আর ভগবানের সেই অমল সেই অমৃতময় হস্ত বা কর সংস্পর্শ হওয়ার দরুন সেই হস্তি ভগবানের সারূপ্যগতি প্রাপ্ত হল। পিত বসনধারী চারটি হস্ত শঙ্খ চক্র গদা পদ্মধারী হয়ে তিনি প্রভুর সঙ্গে, মূলের মধ্যে বলছেন প্রভুর সঙ্গে সেই গৌর পৃষ্ঠ পরি তিনি প্রভু তাকে সঙ্গে করে বৈকুণ্ঠে নিয়ে গিয়েছিলেন। তাহলে ভগবানের কেমন কৃপা, ভগবানের কেমন দয়া, বল ভক্তবৎসল ভগবান কি জয়, বল গজেন্দ্র মক্কন লীলা কি জয়। এবারে প্রভুর সঙ্গে সেই গৌর পৃষ্ঠ পরি আরূঢ় হয়ে ভক্ত আর ভগবান তিনি বৈকুণ্ঠে চলে গেলেন, আর এই গন্ধর্ব তিনি চলে গেলেন গন্ধর্ব লোকে। পরীক্ষিত মহারাজ প্রশ্ন করলেন যে হে গুরুদেব, আমার মাথায় এ কথা প্রবেশ করল না যে স্তব স্তুতি করল সেই গজরাজ, আমার তো মনে হচ্ছে মনুষ্য শরীর প্রাপ্ত হয়েও যারা গৃহে আসক্ত তারা ভগবানের কথা চিন্তাও করে না, আর সে পশু শরীর প্রাপ্ত হয়ে তার মধ্যে এই ভগবান স্মৃতি, এটা আমার একটু কেমন কেমন লাগছে। দেখুন প্রশ্ন করার কায়দা। আর হে গুরুদেব, সেই হস্তি এত রকম ভাবে 26টি শ্লোকের দ্বারা স্তব স্তুতি করলেন প্রভুকে, প্রভু এসে কি করলেন, ওই কুমিরকে আগে উদ্ধার করলেন, তারপরে গজের উদ্ধার হয়েছে। এর কারণটা কি? শুকমুনি ঈষৎ হেসে বলছেন, হে পরীক্ষিত, তুমি এত সুন্দর কথা বলেছ না, সে আর বলার নয়। জানো তো প্রভু ওই গ্রাহককে কেন আগে উদ্ধার করলেন? বলছেন, না তা তো জানি না, বলুক আমি শুনতে চাই। বলছেন, ওই গ্রাহ মানে ছিল হুহু নামক গন্ধর্ব, হাহা হুস চৈবমাদ্দা, মানে গন্ধর্ব লোকে হাহা হুহু দুজন গন্ধর্ব আছে, তারা কেমন লোককে বিভিন্ন প্রকার বাক্য বলে হাসি এবং তাদেরকে আনন্দ প্রদান করে থাকেন। যেমন আমাদের এই জগতে সাধারণ শব্দে আমরা বলি না জোকার, যেমন গোপাল ভাঁড় বীরবল যেমন ছিলেন, ঠিক তদনুরূপ সেই স্বর্গের সকলকে বা দেবতাদের আনন্দ প্রদান করে। এই হুহু নামক গন্ধর্ব একবার দেখছেন কি যে দেবল ঋষি তিনি ওই জলে তর্পণ করছেন, স্নান হয়ে গেছে, বড় বড় চুল বড় বড় দাড়ি জটা আদি রয়েছে, তিনি তর্পণ করছেন। আর এই হুহু নামক গন্ধর্ব সে ওই হাসি মজা করতে গিয়ে সে কি করলো, জলের মধ্যে ডুব দিয়ে ওই সাধুর চরণ ধরে একেবারে টেনে নিয়ে জলের ভিতরে চলে যাচ্ছে। এখন কেউ যদি জলের মধ্যে তর্পণ আদি করছে, তার যদি চরণ দুটো ধরে কেউ কর্ষণ করে নিয়ে যায়, তাহলে তো তর্পণ তো উঠলো মাথায়, গেলাম গেলাম আর মরলাম মরলাম ছাড়া তো আর কিছু হবে না। ঋষির সেই অবস্থা, ঋষির চুল দাড়ি তো একেবারে উপরের দিকে আর টেনে নিয়ে গিয়ে ছেড়ে দিয়েছে এখানিক দূরে। ঋষি তো একবারে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে বলছেন, আমাকে বোধ হয় কোনো কুমিরেই ধরেছে। খানিক দূরে গিয়ে ওই হুহু নামক গন্ধর্ব মানে ডুব মেরে উঠেছে আর খিলখিল খিলখিল করে হাসছে। তখন দেবল ঋষি বলছেন, ওরে দুষ্ট, আমি বেশ দিব্যি ভগবানের তর্পণাদি করছি আর তুমি আমার ঠ্যাংটা ধরে নিয়ে চলে গেলে, আমি তো বনে করলাম, কিসে ভূত ধরলো না প্রেতে ধরলো না কুমিরে ধরলো? তখন হাস বলছেন, যাও তুমি গ্রাহের মতো কাজ করেছ, তুমি গ্রাহ হয়ে যাও। এবারে গন্ধর্ব তো গন্ধর্বের এবার তো সেই উপহাস বাক্য ভুলে গেলেন, শাপাগ্রস্ত হয়েছেন, তিনি হাত জোড় করে বলছেন যে হে ঋষে, আমি তো মনে করলাম আপনি আনন্দ পাবেন, এ তো আমি অভিসম্পদ প্রাপ্ত হলাম, আপনি কৃপা করুন। সাধুর রাগ আর জলের দাপ একরকম, আবার সাধু তিনি সন্তুষ্ট হয়ে বললেন, ঠিক আছে, এইভাবে ভক্তদের চরণ ধরতে থাকবে তাহলে দেখবে প্রভু তোমাকে রক্ষা করবে। টিকাকারের ভাষা। এবারে কি হলো, সেই ঋষির কথা অনুযায়ী ওই কুমির গ্রাহ দেখল ওই হস্তি সে একজন পরম ভক্ত, তাই তার চরণ আঁকড়ে ধরলেন আর প্রভু এসে তাকে রক্ষা করলেন ভক্তের চরণাশ্রয় করেছেন বলে। টিকাকারগণের অভিমত হচ্ছে, কেউ যদি সাধু বা গুরুর চরণাশ্রিত হন সিদ্ধান্ত, তাহলে প্রভু ওই সাধু বা ওই গুরুদেবকে উদ্ধার করবেন পরে, আগে তার চরণাশ্রিত তাকেই প্রথমে উদ্ধার করবেন। এটা হচ্ছে প্রভুর নিয়ম। বলছেন কেমন একটি জাগতিক সিদ্ধান্ত সংযোজন করেছেন কোনো কোনো মহাত্মারা। বলছেন যেমন বৈদ্যুতিক যে তারগুলো আছে, সেই বৈদ্যুতিক তার কেউ যদি স্পর্শ করল তাহলে কি হবে, সেই ব্যক্তিটার শরীরেও সেই বৈদ্যুতিক শক্তিটা প্রবেশ করেছে। তা এবারে সরাসরি এই তারটাতে হাত দিলে 440 ভোল্ট ছিল, আর ওই মানুষটিকে কেউ যদি স্পর্শ করে তাহলে দ্বিগুণ চতুর্গুণ শক্তি, মানে বৈদ্যুতিক শক্তি আরো বেশি থাকে। অতএব তাকে হাত দিলে তার শক্তি কিন্তু অত্যাধিক পরিমাণে বেশি হয়ে যায়। তা ঠিক তদ্বৎ এখানে যে সমস্ত সেবকেরা যারা সাধুর চরণ বা গুরুদেবের চরণ আশ্রয় করে যারা থাকেন, প্রভু তাদের প্রথমেই উদ্ধার করে। সিদ্ধান্ত সংস্থাপন করলেন টিকাকারগণ। পরীক্ষিত মহারাজ বললেন, তাহলে ওই যে ভক্ত বললেন আপনি, ওই হস্তি কে ছিল? বলছেন দেখো, ইনি দ্রাবিড় দেশের রাজা ছিলেন, দ্রাবিড় শ্রেষ্ঠ মানে রাজা ছিলেন, তার নাম হচ্ছে ইন্দ্রদ্যুম্ন রাজা, দক্ষিণ দেশের আর কি, দ্রাবিড় মানে দক্ষিণে। তা সেই রাজা একবার সংসার বিষয় ভোগ করতে করতে তার আর ভালো লাগলো না, তাই সেই দ্রাবিড় শ্রেষ্ঠ পাণ্ডববংশীয় রাজা ইন্দ্রদ্যুম্ন তিনি সংসার ছেড়ে তিনি চলে আসলেন বনপ্রদেশ, হিমালয়ের দিকে পর্বতে চলে আসলেন, এবং সেখানে এসে তিনি তপস্যা আরম্ভ করলেন। দেখতে দেখতে তার সমস্ত চুলগুলো জটায় পরিণত হলো, বড় বড় দাড়ি হয়ে গেল, হয়ে তিনি সবসময় প্রভুর পূজা, প্রভুর অর্চন, প্রভুর ভজন, প্রভুর ধ্যান ছাড়া আর কিছুই করতেন না। একদিন কি হয়েছে, তিনি সমস্ত সেবা পূজা আদি করে প্রভুর চিন্তন করছেন, অকস্মাৎ অগস্ত্য ঋষি কিছু শিষ্যদের সঙ্গে করে সেখানে এলেন। এবারে অগস্ত্য ঋষিকে কোনো স্বাগত সৎকার করলেন না, তিনি বুঝতে পারেন। অগস্ত্য ঋষি ক্রোধিত হয়ে বলছেন, এই রাজা এখনো তার রাজ অভিমান ত্যাগ হয়নি, অতএব তুমি যেমন গজের মতো বসে আছো, হস্তির মতো বসে আছো, তুমি ওই হস্তি শরীর প্রাপ্ত হয়ে গেল। শুকমুনি বলছেন, হে রাজন, কিন্তু ওই ইন্দ্রদ্যুম্ন রাজার যে ভজনের প্রভাব প্রতাপ ছিল, ওই সংস্কার তাকে কাজ করল, সেই জন্য সেই কঞ্জরজনী মানে সেই হস্তি শরীর প্রাপ্ত হয়েও তার ভগবানকে সে ভুলে যায় না, সে ঠিক যথাসময়ে ভগবান স্মৃতি তার হৃদয়ে জেগেছে, কারণ সংস্কার রয়েছে, সে আগে প্রভুর ধ্যান ধারণা করেছে, তাই সেই সংস্কারের কারণেই সে অন্তিম সময়ে ভগবানকে হৃদয়ে জাগরিত করতে পেরেছে। অতএব হে পরীক্ষিত, সেই কুমিরি বা কে ছিল আর সেই হস্তি বা কে ছিল এ তুমি শ্রবণ করলে? বলছেন হ্যাঁ, এ তো আমার খুব ভালো লাগলো, এত ভালো লাগলো যার বলার কথা নয়। পরীক্ষিত মহারাজ বলছেন যে হে মহামুনি, আমি শুনেছি যে দেবতারা নাকি একবার শ্রীহীন হয়ে যান, স্বর্গ থেকে চ্যুত হয়ে যান, তার কি কারণ? বলছেন দেখো, দুর্বাসা ঋষির অভিশাপের কারণে তারা ওই স্বর্গচ্যুত হয়েছে, ভাগবতে এতটুকুই বলেছে, কিন্তু টিকাকারগণ বলছেন সম্পূর্ণ কথাটি উদ্ধৃত করেছেন আমাদের শ্রী জীবপ্রভু, তিনি বিষ্ণুপুরাণ থেকে উদ্ধৃতি করে তার টিকার মধ্যে বর্ণনা করছেন যে বিষ্ণুপুরাণে বর্ণিত হয়েছে যে দুর্বাসা ঋষি একবার বৈকুণ্ঠে গিয়েছিলেন, তা প্রভুর প্রসাদী মালা ছিল, দেবরাজ ইন্দ্র একবার অনেক সওয়ারি তৈরি করে সমস্ত দেবতাদের নিয়ে খুব খুশি হয়ে কোথায় যেন যাচ্ছিলেন, ঐরাবতের পিঠে বসেছিলেন দেবরাজ ইন্দ্র, দুর্বাসা ঋষিকে দেখে তিনি এসে নেবে প্রণাম করলেন। করার সঙ্গে সঙ্গে সন্তুষ্ট হয়ে ঋষি দুর্বাসা তাকে ভগবান শ্রীবিষ্ণুর সেই প্রসাদি মাল্য তার গলদেশে অর্পণ করলেন। আবার তিনি ঐরাবতের পিঠে গিয়ে বসলেন। এবারে চলেছেন, আবার যেতে যেতে চিন্তা করছেন যে আমি এত সেজে গুজে চলেছি, এত সুন্দরভাবে অলৌকিক সমস্ত রত্নাদির মালা ধারণ করে, আর এই সাধু কোথার থেকে এসে এক শুকনো ফুলের মালা দিয়ে গেল, মানে অবমাননা। সে কি করলো, মনে করলো যে দুর্বাসা ঋষি বোধ হয় চলে গেছেন, কিন্তু দুর্বাসা ঋষি দাঁড়িয়ে আছেন, তখন দেখছেন সব দেবতারা যাচ্ছে। এবার সে কি করলো, দেবরাজ ইন্দ্র নিজের গলা থেকে মালাটা খুলে হাতির মাথায় দিয়ে দিয়েছে। এবারে হাতির মাথা আর চোখটা কাছাকাছি থাকে, এই চোখে লাগছে, আর চোখের যেই পশমগুলো তাতে লাগলে একটু সুড়সুড়ি লাগছে, হাতির তো লাগছে বিরক্ত। হাতি মনে করছে আবার কি আপদ যে আমার মাথায় দিল, এ তো আমি কিছু বুঝে পাচ্ছি না। সে মাথাটা নিচু করে নিচে ফেলে দিয়ে মনে করছে তো ভারী একটা আপদের জিনিস ছিল, পা দিয়ে হাতি সেটাকে ফুলের মালাটাকে মারিয়ে দিয়েছে। এবারে তো যায় কোথায়, দুর্বাসা ঋষি একেবারে তার আসল রূপে এসে গেছেন। তিনি বলছেন, ওহো, এ তো দেখছি প্রভুর মালাকে এভাবে অপমান করলো, প্রথমে নিজের গলা থেকে খুলে হাতির মাথায়, হাতি আবার সেটাকে একেবারে পায়ের তলায় ফেলে মারিয়ে একেবারে তার সত্যানাশ করে দিয়েছে, প্রভুকে অবমাননা। হে দেবতাগণ, যাও তোমরা শ্রীহীন হয়ে যাও। এবারে এই খবর যখন অসুরেরা পেল, সেই অসুরের দল বলছেন, চল চল, এবারে ঋষি সাপ প্রাপ্ত হয়েছে তারা, আমরা গিয়ে স্বর্গ দখল করি। বলি মহারাজ তখন ছিলেন রাজা, তিনি স্বর্গের অধিপতি হলেন, আর দেবতাদের তো সব তাড়িয়ে দিলেন, তারা ভয়ে পালিয়েই গেল, তাদের শরীরের জ্যোতি পর্যন্ত বিনষ্ট হলো ঋষি সাপাগ্রস্ত হয়ে। এবারে তারা ব্রহ্মাজির কাছে গেল। ব্রহ্মাজি বললেন, দেখো তোমাদের অপরাধ হয়েছে সাধুর চরণে, এ আমার কিছু করার নেই। বলছেন, আপনি যদি এমন বলেন তাহলে হে আদিদেব আমরা কি করি তার উপায় বলুন। বলছেন, চলো আমিও সঙ্গে যাচ্ছি, রুদ্র ভগবানও আছেন, আমরা ভগবান বিষ্ণুর স্তব স্তুতি করি। এবারে সকলে একটি সুন্দর স্থানে গেলেন, কোথাও কোথাও বলছেন তারা নাকি ভগবানের কাছেই গিয়েছিলেন, কিন্তু ভাগবতে এমন বলেন। তারা প্রভুর স্তব স্তুতি করতে লাগলেন, প্রভু আবার স্তব স্তুতিতে সন্তুষ্ট হন, মানে আরতি, আপনি জপ করছেন এতে প্রভু সন্তুষ্ট, কিন্তু প্রভুর কাছে দুই হাত জোড় করে আপনি যদি আরতি করেন, মানে প্রার্থনা করেন আর অস্ত্র বিসর্জন করেন, এতে প্রভু সব থেকে বেশি সন্তুষ্ট। সমস্ত দেবতাগণ নিজেদের সেই স্বর্গ ছেড়ে ইতস্তত কোথায় আর থাকবেন, স্থানচ্যুত হলে যেমন হয়, সকলে একেবারে করুণ ভাব নিয়ে প্রভুকে আরতি করলেন। দেখতে দেখতে প্রভু সেখানে প্রকট হলেন। বল ভগবান ভক্তবৎসল কি জয়। প্রভু এসে বললেন, হে দেবতাগণ, আমি তোমাদের স্তব স্তুতিতে অত্যাধিক সন্তুষ্ট হয়েছি, বলো তোমরা কি চাও। সমস্ত বিষয়টি নিবেদন করলেন। এবং স্তুত সুরবানৈর ভগবান হরিশ্বর, ভগবান শ্রীহরি দেবতাগণের স্তুতিতে সন্তুষ্ট হয়ে দর্শন দিয়ে বললেন, কি চাও। দেবতাগণ নিজেদের শ্রীভস্ত হওয়ার কথা বর্ণনা করলেন, যে প্রভু আমরা আপনার প্রসাদী মাল্যকে অবমাননা করে বড়ই অপরাধী, আর সেই দুর্বাসা ঋষি আমাদের শাপ প্রদান করেছেন, প্রভু আপনি আমাদের রক্ষা করুন, প্রভু আমরা অন্যায় করি, অপরাধ করি, আমরা আপনাকে ছেড়ে কিছুই করি না, আপনাকে আমরা সর্বদাই মনে করি, আপনি আমাদের পিতা, আপনি আমাদের রক্ষক। দেবতাদের মধ্যে এই বিশ্বাসটা পূর্ণরূপে রয়েছে, অন্যায় করুক দেবরাজ ইন্দ্র কত রকম অপরাধ করে, কিন্তু প্রভুকে কিন্তু কখনো ছাড়েন। ভগবান শ্রীবিষ্ণু বললেন যে, হে দেবতাগণ, হে ইন্দ্র, তোমাদের এখন ঋষি শাপাগ্রস্ত হয়ে তোমাদের সমস্ত স্ত্রী সমস্ত বৈভব সব সমুদ্রের মধ্যে বিলয় প্রাপ্ত হয়েছে। বলছেন প্রভু তাহলে এখন কি করা যাবে? বলছেন সমুদ্র মন্থন করতে হবে, তোমরা দেবতারা মিলে করবে না, ওই অসুরেরা, তারাও ভয়ঙ্কর দুর্মদ শক্তিশালী অসুর, তাদের সাহায্য ছাড়া শুধু তোমরা পারবে না, আমি তো থাকবই কিন্তু সেই অসুরদের শক্তিও প্রয়োজন আছে। সমুদ্র মন্থন ও খেলা কথা নয়, অতএব তাদের সঙ্গে তোমরা সন্ধি করো। বলছেন প্রভু তা কি করে সম্ভব? আমাদের সেই অসুরেরা দেখলেই একেবারে খড়গ নিয়ে তাড়া করছে, আর আমরা তো ছুটে পথ পাচ্ছি না। বলছেন দেখো এখন যেভাবেই হোক না কেন তোমাদের তাদের সঙ্গে মিত্রতা করতে হবে, বন্ধুত্ব করতে হবে, আর এই সমুদ্র মন্থন করতে হবে, তা না হলে তোমাদের আর কোনো উপায় নেই। আর শোনো, ওখান থেকে অমৃত উৎপন্ন হবে, ওই অমৃত তোমরাই পাবে। আর শোনো, আমি তোমাদের পক্ষে আছি, কোনো চিন্তা নেই, আমি যাদের পক্ষে থাকি তাদের সবকিছুই ফিরে পায়। অতএব সাবধান। বলছেন প্রভু তা কি করে সম্ভব? আমাদের দেখলেই খড়গহস্ত নিয়ে তাড়া করছে, আমরা তো পথ ফিরে পাচ্ছি না। বলছেন দেখো এক পৌরাণিক কথা আছে, এক পেটিকার মধ্যে এক সর্প আর এক ইঁদুর দৈববশত তারা এক জায়গায় বাঁধা পড়ে গেল। সেই বাঁশের পেটিকাটাকে সাপুড়িয়ারা নিয়ে ঘুরে বেড়ায়, সেগুলো তো সাপ কেটে বেরোতে পারে না। এবারে ওই সাপ আর ইঁদুর উভয়ে মহাশত্রু, ভগবান নিজ মুখে বলছে। তাহলে ওই সর্প সেই ইঁদুরকে যদি খেয়ে ফেলতো, তা না হয় হয়তো আরো দুদিন চার দিন পাঁচ দিন বেঁচে থাকত। কিন্তু সেই সর্প চিন্তা করলো, আমি তো এই বাঁশের পেটিকা কেটে কোনোদিনই বেরোতে পারবো না, আমার শত্রু, আমার খাদ্য এই ইঁদুরকে, আমি তার সঙ্গে এখন বন্ধুত্ব করি। তা তখন সেই সর্প বলছেন, ইঁদুর ভাই, ইঁদুর ভাই, শোনো, আমরা দৈববশত এক জায়গায় হয়েছি, কিন্তু আমরা একে অপরের শত্রু, এ তুমিও জানো আর আমিও জানি। তা সেই মুশরিকরাজ হাত জোড় করে বলছেন, তাহলে আপনি বলুন আমি এখন কি করি? বলছেন দেখো তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু, এখন তোমার মধ্যে এই শক্তি আছে যে তুমি এই বাঁশের পেটিকা তুমি ধীরে 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 মানে কেটে একটি ছিদ্র করে দিতে পারো। বলছেন হ্যাঁ তা তো আমি পারি। বলছেন ঠিক আছে, আমরা দুজন বন্ধু, তুমি আগে ছিদ্রটা আগে করো। ইঁদুর আর উপায় না পেয়ে ছিদ্র করতে বাধ্য, একটি ছিদ্র করল। ছিদ্র করে ওই সর্পকে বলছে যে দেখুন তো হে মিত্র, এখন দেখো তো এখন তুমি বেরোতে পারবে তো? এখন সাপ গলাটা সেই পেটিকার থেকে বের করে বেশ ফনাটা তুলে দেখে নিল যে হ্যাঁ বেরোতে পার। সাপের গলা যেখান থেকে ঢুকে যাবে, শরীর তো ধীরে 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 সরু, ও তো ঢুকেই যায়। বলছেন হ্যাঁ ঠিক আছে, আবার সাপ নিজের গলাটা মানে মুখটা ভেতরে করে আগে ওই ইঁদুরটাকে বেশ ধরে আগে খেলো, খেয়ে তারপরে নিজে বেরিয়ে চলে গেল। তা হে দেবতাগণ, সেই জন্য এখন শত্রু হলেও ওই দেবতাদের সঙ্গে সন্ধি সংস্থাপনা করে তাদের সঙ্গে মশায় মশায় করে কাজটা মেটাতে হবে। আর শোনো, আমি তোমাদের পক্ষে আছি, যখন অসুবিধা হবে আমাকে স্মরণ করবে। বলছেন ঠিক আছে প্রভু, আপনি যদি আমাদের পক্ষে আছেন তাহলে আর কোনো চিন্তা নেই। বলছেন ঠিক আছে, তোমরা যাও, এবারে গিয়ে ভগবান যে যেভাবে বললেন ঠিক সেইভাবে মন্দর পর্বতকে নিয়ে যাওয়ার যেতে হবে, সেই মন্থ দণ্ড হিসাবে। এবারে সমস্ত দেবতাগণ যেখানে বলি মহারাজ ছিলেন সেখানে এলেন, সমস্ত মুখ্য দাড়ি মানে সৈনিকরা তাদের তো কাটতে যাচ্ছেন। বলছেন না না, আমরা যুদ্ধ আদি করতে আসিনি, তোমাদের মহারাজের সঙ্গে দৈত্যেন্দ্র বলি মহারাজের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। বলছে দাঁড়াও, সাক্ষাৎ করাচ্ছি, এখন আমাদের সুযোগ, আবার কি অভিসন্ধি নিয়ে এসেছো কোনো ঠিক নেই, আগে জিজ্ঞাসা করে আসি। তো বলি মহারাজ তার আবার চরিত্র অন্য অন্য ঔষধের থেকে অতি উত্তম, প্রহ্লাদের পৌত্র, সেই ধর্মেন্দ্র অসুরেন্দ্র বলি মহারাজ, তাকে তিনি একজন ধার্মিক, তাকে গিয়ে প্রজাগণ সৈনিকগণ গিয়ে বললেন যে দেবরাজ ইন্দ্র দেবতাদের সঙ্গে করে নিয়ে এসেছে, আপনার সঙ্গে কিছু বলতে চান। বলছে নিয়ে এসো, শত্রু শাস্ত্রে বলা হয়েছে, বেদে বলা হয়েছে, শত্রু যদি নিজে দ্বারে আসে এসে দেখা করতে চায় তাহলে তার সঙ্গে খারাপ ব্যবহার করতে নেই, তোমরা সসম্মানে নিয়ে এসো। বলি মহারাজের উক্তি শ্রবণ করে তারা নিয়ে আসলেন। দেবরাজ ইন্দ্র আদি এবং মুখ্য মুখ্য মন্ত্রীরা বলি মহারাজের সঙ্গে আছেন। কি আলোচনা হবে, মন্ত্রীরা তো পরামর্শদাতা হয়। বললেন কি বলতে চাও বলো তোমরা। তা বলছেন না দেখো হে বলি মহারাজ, আমরা কিছু হই আমরা ভাই ভাই, আমাদের পিতা একজন, আমাদের মা দুজন, দুই বোন দ্বিতীয় আর অদিতি, অতএব আমরা তো একেবারে নিকটতম আত্মীয় স্বজন, নিজের ভাই ভাই। তা আমরা প্রায় করে কি এই যুদ্ধ আদি করে বলিকে বলছেন যে আপনারাও অসুররাও কিছু মারেন, আমাদের দেবতারাও কিছু মারা যায়, তা আমরা এক কাজ করি না, সমুদ্র মন্থন করে সেখান থেকে অমৃত প্রাপ্ত হয়ে শক্তিশালী হব। এবারে ভাইয়ে ভাইয়ে যুদ্ধ হলে কমপক্ষে আমরা বেঁচে তো থাকব। বলি মহারাজ বললেন না এটা তো যুক্তিযুক্ত কথা। অন্যান্য মন্ত্রীরা বললেন না মহারাজ কি দরকার, ওই সমুদ্র মন্থন সে কোন কালে নাকি একবার হয়েছিল, আমরা মানে সব সাধুদের কাছে শুনেছি, সে বড় ঝঞ্ঝাটে কাজ, আমাদের কি দরকার, আমাদের তো স্বর্গের সঙ্গে মতলব, আমরা স্বর্গপ্রাপ্ত হয়েছি, অতএব ওই সমস্ত করার প্রয়োজন নেই। আবার কথা উঠল, তাতে বলি মহারাজ বললেন না না, যখন দেবতারা বলছে আমরা করি না, আমরা তো প্রায়ই মরি যুদ্ধ আদি করে, অতএব অমৃত প্রাপ্ত হওয়ার একবার স্বাদও বোঝা যাক, কেমনভাবে হয় আমরা নিজেরাই একবার দেখি। বলছেন কি করতে হবে, বলছেন যে ওই মন্দর পর্বতকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। বলছেন কেন, বলছেন ওটা হবে ওই মন্থনের দণ্ড, সমস্ত দেব দানবগণ তারা একেবারে হইচই রবে আনন্দ উৎসাহের সঙ্গে সেই মন্দর পর্বতকে বয়ে নিয়ে যাওয়া আরম্ভ করবে। এবারে মন্দর পর্বতকে বয়ে নিয়ে যেতে যেতে কি হলো, সেই মন্দর পর্বত তো পড়ে গেল, সমস্ত দেবতাগণ এবং অসুরগণ তার তলায় পড়ে অনেকে মারা গেল, অনেকে কারো কাঁধ নষ্ট হয়ে গেছে, কারো হাত ভেঙে গেছে, কারো পা, কারো কোমর, কারো উরু, এইভাবে একেবারে লণ্ডভণ্ড অবস্থা। অসুরেরা যারা জীবিত ছিল তারা এক পাশে গিয়ে বলছে আরে আমাদের কি দরকার, আমরা স্বর্গ পেয়েছি, এই দেবতাদের কথা শুনে আমাদের এত লোকের মৃত্যু হল, আমরা ওই সমস্ত চক্রে নই। দেবতাগণ আবার পড়লেন বিপদে, তখন ভগবান শ্রী বিষ্ণুকে আবার তারা ধ্যান করলেন। ভগবান শ্রী বিষ্ণু গরুড় পৃষ্ঠ পড়িয়ে সে দর্শন দিলেন, বল ভক্তবৎসল ভগবান কি জয়। ভগবান এসে বলছেন যে হে সুরগণ, হে অসুরগণ, তোমাদের চিন্তা নেই, আমি এসে গেছি, মন্দর পর্বতকে আমি নিয়ে যাচ্ছি। অসুররা বললেন যে প্রভু আপনি তো এই দেবতাদের দলে, আমরা যে এত লোক মরেছি। বলছেন চিন্তা নেই, কোথায়, তিনি ভগবান দৃষ্টি নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে দেব দানব সকলে একেবারে পূর্ণ শরীর প্রাপ্ত হয়েছে, সকলে প্রভু জয় জয় কর দিলেন। আর প্রভু কি করলেন, অবলীলাক্রমে অত দেব দানবে কেউ নিয়ে যেতে পারছে না, প্রভু নাবলেনও না, গরুরকে বললেন নিচে নাব, গরুর নিচে আসলেন, দিয়ে দুই আঙুল দিয়ে ধরে সেটা গরুরের ঘাড়ের উপরে বসালেন, প্রভু আগে বসে আছেন তার সামনে বসালেন। অত বড় বিশাল পর্বত যা যোজন যোজন মানে কয়েক যোজন বিস্তৃত, প্রভু বললেন হে দেব, হে দানবগণ তোমরা এসো ক্ষীর সমুদ্রের তটদেশ, সেখানে নিয়ে গিয়ে প্রভু ওই দণ্ড স্থাপনা করলেন, মানে মন্দর পর্বতকে নিয়ে গেলেন। ভগবানের তাহলে কেমন শক্তি চিন্তা করা যায়, যে দেব দানব সকলে মিলে পাচ্ছে না আর সেখানে প্রভু একলাই অবলীলাক্রমে নিয়ে চলে গেল, মনে হলো যে একটি দেশলাইয়ের বাষ্প বোধায় নিয়ে যান, তৃণবত নিয়ে গেলেন। এবারে গরুরকে বললেন গরুর তুমি এসো, কারণ এবার ওই নাগরাজ বাসুকিকে আমন্ত্রণ করতে হবে, তো এবার গরু থাকলে ওই নাগরাজ বাসুকি আর সেখানে আসবেন না। এই গরুর আর সর্পের সঙ্গে ভীষণভাবে এক মানে শত্রুতা সম্বন্ধ, কোনো সর্প গরুর সামনে যেতে চান। গরু চলে গেলেন, এবারে সমস্ত দেব দানবগণ সমুদ্রে তটদেশে দাঁড়িয়ে নাগরাজের স্তব স্তুতি করলেন। নাগরাজ এসে কি বলছেন,
ते नागराज ममंत्र फलभागेन वासुकिम।
বাসুকি নাগ প্রকট হলেন, বিশাল যোজন থেকে যোজন বিস্তার, বিশাল বড় শরীর, তিনি ভেসে উঠে বললেন, হে দেবতাগণ, হে দানবগণ, আমাকে কেন আপনারা ডেকেছেন? বলছেন, হে নাগরাজ, আমরা এই সমুদ্র মন্থন করতে চলেছি, তাই একটি রজ্জুর প্রয়োজন, এত বড় রজ্জু তো সারা ত্রিভুবনে কোথাও পাওয়া যাবে না, তাই আপনাকে, আপনি শক্তিশালী, আপনাকে আমরা রজ্জু হিসাবে প্রয়োগ করতে চাই। ফলভাগেন বাসুকিম, বাসুকি নাগ বললেন, আমাকে অমৃতের ভাগ দিতে হবে। বলছেন, ঠিক আছে, আমরা অমৃতের ভাগ দেব। এবারে সর্প বাসুকি নাগ তিনি বেষ্টন করে নিলেন। এবারে বেষ্টন করে নিয়ে তারা এবার চিন্তা করছেন যে, তাই তো, এখন আমরা মন্থন করা আরম্ভ করি। এবারে মন্থন করার সময় আরেক লীলা, প্রভুর লীলা বোঝে কার সাধ্য আছে, প্রভু চালাকি করে বললেন কি, প্রভু নিজেও আছেন সমুদ্র মন্থনে, চালাকি করে বলছেন, হে দেবতাগণ, আমার সঙ্গে এসো, আমরা এই সর্পের মুখের দিক হচ্ছে বেদের বেদ হিসাবে, সর্পের মুখের দেশ হচ্ছে সেটা পবিত্র এবং মঙ্গলময়, আর আমরা হলাম সমস্ত দেবতাগণ শ্রেষ্ঠ, অতএব আমরা সামনের দিকে ধরি, মুখের দিকে। মানে দেবতারা যারা অসন্তুষ্ট হয়, দেব অসুররা যাতে অসন্তুষ্ট হন। এবার অসুরেরা বলছে, না, আমরা হলাম ঋষি কশ্যপের সন্তানগণ, আমরা কি একেবারে ছোট লোকের ছেলেবেলে যে আমাদের ওই সাপের পুচ্ছ দেশ অমঙ্গলময় অশুভ, আমরা ওদিকে যাব না। এবার দেবতাদের, ভগবান তো এটাই চাইছিলেন, ভগবান বললেন, ঠিক আছে, হে বড় লোকের পুত্রগণ, তোমরা সামনের দিকে এসো, আমরাই পেছন দিকে যাই। দেবতাদের বললেন, যাও পেছন দিকে লাভ। আর ভগবান আগের থেকে বলেছে, ওই অসুবিধা যা করতে চাইবে সবটাতেই হা বলবে, তা না হলে কিন্তু অসুবিধে, আর যাও অসুবিধে আমিও সুবিধার পরিণত করে নেব। আর আগে যদি ভগবান বিষ্ণুর সঙ্গে দেবতাগণ সর্পের পুচ্ছ দেশ ধারণ করতেন, তাহলে ওই অসুররা বলতো, সাপের মুখের দিকে কিছু অসুবিধা আছে, এই দেবতারা চালাক, ওই জন্য পেছন দিকে গিয়েছে, তারা পেছন দিকে আসতে চাই, প্রভুর পেছন দিকে আসার ইচ্ছা, সেই কারণে গেলেন মুখের দিকে, দিয়ে ভগবানের ইচ্ছা পূর্তি হল। এবারে ঘর ঘর রবে, আর একদিকে ভগবান শ্রীবিষ্ণুর জয় দিচ্ছেন দেবতাগণ, অপরদিকে ভোলেনাথের জয় দিচ্ছেন এই অসুরগণ, দিয়ে এক ভয়ঙ্কর শব্দে তারা ঘর ঘর রবে সেই সমুদ্র মন্থন করা আরম্ভ করল। কিন্তু সেই বিশাল ভারী সেই মন্দর পর্বত, সে তখন ডুবে যাচ্ছে, ডুবেই গিয়েছে, অল্প একটু অবশিষ্ট আছে, যখন সেটাও ডুবে যাচ্ছে, ভগবান তিনি দেখলেন, এতো নিচে যদি কোনো কিছু তার আধারশিলা না থাকে, তাহলে তো সে ডুবে যাবে সমুদ্রে, মন্দর পর্বত। ভগবান তিনি মানে কত যোজন বিস্তৃত, মানে যোজন অযুত অযুত বিস্তৃত রূপে এক কুর্মের আকার ধারণ করে তিনি এক স্বরূপে সমুদ্রের তলায় গিয়ে সেই মন্দর পর্বতকে ধীরে 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 এক সুন্দর স্থানে স্থাপিত করলেন। বল কুর্ম ভগবান কি জয়। কুর্ম ভগবান অবতার, এই কি আমরা শুনলাম, সেই ২৪ অবতারের মধ্যে কুর্ম এক অবতার, এখানে কয়েকটি অবতারের কথাই রয়েছে। এবারে ভগবান তিনি সহস্রবাহু হয়ে গেলেন, হাজার হাজার হাত হয়ে গেল প্রভু, তিনি বলছেন, ঠিক আছে, এবারে সমুদ্র মন্থন আরম্ভ করো। প্রভু কি করলেন, তার সে বিশাল শরীর, আর তিনি কি করলেন, ওই যে মন্দর পর্বতের মাথাটা হেলছে, প্রভু কি করলেন, হাত দিয়ে তাকে একটি সুন্দর মানে স্থিতিতে বজিয়ে রাখলেন। এবারে ভয়ঙ্কর ভাবে মানে আনন্দের সঙ্গে দেবতাগণ, তারাও ভীষণ উৎসাহের সঙ্গে, অসুরগণ ঠিক তদনুরূপে একেবারে আনন্দের সঙ্গে ওই মন্থন ক্রিয়া করছে। আর সমুদ্রে সমস্ত তিমির, তিমিঙ্গিল, গ্রাহ ইত্যাদি ইত্যাদি জলজ জন্তুগণ, তারা তো ভয়ভীত হয়ে কেউ 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 ডাঙায় উঠে পড়ল, ভয় যে এ কি হচ্ছে, সেই সমুদ্র মন্থনটা কেমন, যেমন মায়েরা ওই ননি ফেলে যে ঘোল টানেন, সেই রকম অবস্থা তো, কিন্তু এটা ছোট আর ওটা হচ্ছে বিশাল,
এবারে যখন সমুদ্র মন্থন লীলা এইভাবে আরম্ভ হলো, দেখতে দেখতে বাসুকী নাগের মুখ থেকে গর মানে ভয়ঙ্কর বিষ উৎপন্ন হচ্ছে, এবং কেমন ভাবে সে চতুর্দিক একেবারে কুয়াশাচ্ছন্ন করে সকলের চক্ষু একেবারে জ্বালা করছে এই মতো অবস্থায়। আর তার পূর্বে হয়েছে কি, সমুদ্র মন্থন করতে করতে চতুর্দিকে সেই মন্থন ধ্বনিতে এবং তার গতিতে চতুর্দিকে একেবারে কুয়াশাচ্ছন্ন হয়ে গেছে। প্রভু কি করেছিলেন, মানে পবনদেবকে চিন্তন করার সঙ্গে সঙ্গে সেখানে বর্ষণ হলো, আর সেই সমস্ত ওই ধোঁয়াগুলোকে এদিক সেদিক করে পরিষ্কার করে দিয়েছিলেন। তারপরেই এই মন্থন করতে করতে সেখান থেকে বিষ উৎপন্ন হলো। এবারে বিষ উৎপন্ন হলে সেই বিষ তো উৎপন্ন হয়েছে ওই মুখের দিক থেকে, বাসুকী নাকের মুখের দিক থেকে। দেবতাগণ তো একটু রেহাই পেলেন, ভগবান তো এই জন্যই করেছিলেন, ভগবান তো সর্বান্তর্যামী, কি হবে না হবে তিনি আগের থেকেই জানেন। এবারে ওই গড়ের তেজে অসুরগণ তো একবারে চোখ বন্ধ করে হাতটা এমন করে বলছেন যে এ তো মরে যাব, এ তো ভালোই বড় লোকের সেজে ছেলে সাজতে এসে এখন তো এই বিষের তেজে আমরাই মরছি, দেবতারা তো ভালো আছে, ওই পুচ্ছর দিকে গেলেই ভালো ছিল। কিন্তু সেই অসুরদের মধ্যেও ধর্ম ছিল, একটিতে প্রতিশ্রুতি হয়ে গেছে, অতএব সে কার্য আর দ্বিতীয়বার করবে না। অসুরদের যে কথা সেই কথা তো কথাই থাক, প্রতিশ্রুতি পরিবর্তন করতেন না। ভগবানকে বললেন কি হবে, সমুদ্র মন্থনের নিয়ম হচ্ছে কি, যতক্ষণ পর্যন্ত ওই জিনিস পাত্রস্থ না করা যাবে ততক্ষণ পর্যন্ত আর সমুদ্র মন্থন করা যাবে। এখন বিষ কাকে দেবেন? ভগবান বললেন যাও কৈলাসবাসী মহাদেবকে এই বিষ পান করার জন্য আমন্ত্রণ করো। সমস্ত দেবতা দানবরাও কিছু গেলেন পেছনে পেছনে, দেবতারাই গিয়েছিলেন, দণ্ডবাদ প্রণাম করে ভোলেনাথ তো খুশি, হে পুত্রগণ এসো এসো, ও হো তোমরা বোধ হয় আমার নিমন্ত্রণ দিতে এসেছো, এত সেজে গুজে এসেছো, বেশ সকলে একত্রিত হয়ে বলছেন প্রভু আমরা সেই সমুদ্র মন্থন করতে করতে সেখান থেকে বিষ উৎপন্ন হয়েছে, তা সেটা আপনাকে মানে পেতে হবে। বলছেন ও হো তোমরা তো দেখছি ভালো দেবতা, ভালো দেবতা, লোকে আসে যে প্রভু আপনি একদিন আমাদের ওখানে সেবা করবেন, আর তোমরা এসে বলছো কিনা আমাকে বিষ খেতে হবে, বিষ খেলে তো আমি মরে যাব, প্রভু পরীক্ষা করছে। বলছেন ঠিক আছে আমার যা হবে হবে, তোমাদের মাকে জিজ্ঞাসা করো, পার্বতী মাকে জিজ্ঞাসা করো তিনি কি বলেন। পার্বতী মা উপহাস করছেন ভোলেনাথ, পার্বতী মা বলছেন সে কি গো, তুমি আমার প্রাণবল্ল, আমি কি করে বলবো যে তুমি বিষ পান করো, মাকে কি জিজ্ঞাসা করবে, এতে আমি এ সমস্ত কিছু বলবো না। দেবতাগণ বলছেন মা আপনি না বললে প্রভু তো যাবেন না, অতএব কিছু একটা আপনি করুন। বলছেন দেখো মহাদেবকে বলছি যে প্রভু যা ভালো হয় তাই আপনি করেন, পার্বতী জানেন যে ভোলেনাথের বিষেও কিছু হবে না, তাই এই কথা বলছে। ভোলেনাথ তিনি ব্যঙ্গমূলকভাবে বলছেন যে ও হো দেবী তাহলে তুমি আমাকে ওই বিষ খেতে বলছো, বলছেন আমি হলাম সতী, আমি তোমাকে বিষ খেতে কি করে বলি, আমার পুত্রেদের যাতে ভালো হয় তাই করো। বলছেন ও তাহলে তুমি আমাকে বিষ খেতে বলছো, বলে ভোলেনাথ তিনি সেখান থেকে উঠে ওই সমুদ্র মন্থন ক্ষেত্রে গিয়ে তিনি করকুটে দুই হাত দিয়ে সেই বিষ পান করলেন, আর তার হাতের ফাঁক থেকে যা যা পড়ল এই সমস্ত বৃষ্টি সর্প আদি সেগুলো এসে ওই মাটিতে পড়েছিল ছিটাফোঁটা লেহন করে তারা হয়ে গেল মহাবিষধর। আর ভোলেনাথ তিনি কি করলেন, রাম, তার রাম শব্দটা কেমন হয়, রা, মুক্তা হাওয়ায় যায় আর মটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে মুক্তা বন্ধ হয়ে যায়, তাই তিনি কি করলেন রা বলে মুখটা যখন হাওয়া হয়েছে বিষগুলো সব মুখের ভিতরে পুরে দিয়ে মা উচ্চারণ করেছেন, গলদেশে এসে ওই বিষ তার প্রভাব জমাল, দেখতে দেখতে গলাটা নীল হয়ে গেল। আর এতেও আবার টিকাকারগণ অনেক কথা বলেছেন, সে আবার বিস্তারিত। এবারে গলাটা যখন নীল হয়ে গেল সেখান থেকে এই ভোলেনাথের আরেক নাম হলো নীলকণ্ঠ। বল নীলকণ্ঠ ভগবান কি জয়। এবারে আবার যখন মন্থন ক্রিয়া আরম্ভ হলো, সেটা পুরাণের অন্তর্গতে রয়েছে, সেখান থেকে দেখতে দেখতে চন্দ্র উৎপন্ন হল, অর্ধচন্দ্রাকৃতি দ্বিতীয় চন্দ্র উৎপন্ন যখন হয়েছে, সকলে চিন্তা করলেন যে ভোলেনাথ আমাদের বিষ পান করে আমাদের পাত্রস্থ করে দিয়েছেন, অতএব এই চন্দ্রটি মহাদেবকে দেওয়া যাক। সমস্ত দেব দানবেরা মহাদেবের এই জটার মধ্যে চন্দ্রটি গুজিয়ে দিলেন। এই জন্য এই মহাদেবের আরেক নাম হলো চন্দ্রমৌলী। বল চন্দ্রমৌলী ভগবান কি যায়। এবারে আবার মন্থন ক্রিয়া আরম্ভ হলো, সেখান থেকে দেখতে দেখতে সুরভি গাবি উৎপন্ন হলো। এবার সুরভি গাবি তিনি ইচ্ছা অনুযায়ী সবকিছু প্রদান করতে পারেন, কামধেনু। আবার তার দুধ, তার গোবর, তার মূত্র, যে পঞ্চ গব্বাদি, তা তো ঋষিদের বেশি প্রয়োজন হয়, তাই ভগবান বললেন এই সমস্ত এই গাবিকে, মানে ব্রহ্মবাদী ঋষিদেরকে দেওয়া হল, সমস্ত ঋষিগণ ছিলেন তাদের হাতে দিয়ে দিলেন। এবারে দেখতে দেখতে মানে একবারে ত্রিজগৎকে আলোকিত করে সেখান থেকে এক উচ্চৈশ্রবা সাদা ধপধপ করছে সেই ঘোড়া উৎপন্ন হলে বলি মহারাজ তিনি তার প্রতি নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করলেন, পছন্দ হলো। ভগবান কি করলেন, বলিকেই সেটা দিয়ে দিলেন। এবারে দেখতে দেখতে তার থেকেও আরো সুন্দর এক ঐরাবত উৎপন্ন, তখন বলি মহারাজের মানে ওই অচ্ছেদ থেকে উচ্চস্বরবাদ থেকে ওই হস্তিটাই পছন্দ হয়েছিল, কিন্তু কিছু করার নেই, তিনি আগে নিয়ে ফেলেছেন, তাই প্রভু ওই ঐরাবতকে নিজ প্রিয় দেবরাজ ইন্দ্রকে প্রদান করলেন। এবারে সেখান থেকে দিগ্গজ উৎপন্ন হলো, এবারে দিগ্গজ সমূহ স্বর্গে দিলেন, অসুরগণ মাথা নিচু করে চুপ করে বসে আছেন আর বলছেন এই বিষ্ণু খুব বোকা, স্বর্গে দেওয়া মানে তো স্বর্গ আমাদের আয়ত্তে, আমাদের চলে গেল। এবারে দেখতে দেখতে সেখান থেকে পারিজাত বৃক্ষাদি, যাকে কল্প বৃক্ষ বলা হয়, তাই উৎপন্ন হলো, সেগুলো স্বর্গে পাঠালেন, অসুরেরা মাথা নিচু করে খুব আনন্দ পাচ্ছেন, বলছেন ঠিক আছে স্বর্গ তো আমাদের আয়ত্তের মধ্যে, আমাদের কব্জায়, আমাদের দখলে, অতএব চিন্তা নেই। এবারে দেখতে দেখতে সেখান থেকে একেবারে সূর্যের থেকেও আরো জাজ্বল্যমান এক ভয়ঙ্কর পদ্মরাগমণি মানে কৌস্তবমণি উৎপন্ন হল, ভগবান সেটাকে নিয়ে নিজের গলায় টাঙিয়ে দিলেন, বেশ সুন্দর লাগ, প্রভুর গলাতেই সেটা শোভা পায়। এবারে দেখতে দেখতে সেখান থেকে অতি অপূর্ব সুন্দরী অপ্সরাগণ উৎপন্ন হল, অনেক অপ্সরাগণকে ভগবান বিষ্ণু বলছেন এই সমস্ত স্বর্গেরই জিনিস, স্বর্গে পাঠিয়ে দাও। বলি মহারাজ তিনি মাথাটা চুলকিয়ে বলছেন যে বেশ ভালোই হয়েছে, তাদের ওষুধের আর কোনো মানে আপত্তি নেই। এবারে দেখতে দেখতে সমস্ত সকলকে একেবারে মোহিত করে সেখান থেকে অকস্মাৎ এক রমা দেবী উৎপন্ন হলেন, বল লক্ষ্মী দেবী কি যায়। এবারে লক্ষ্মী দেবী যখন উৎপন্না হয়েছেন তাকে দেখে কেউ আর স্থির থাকতে পারছেন না, সকলে চিন্তা করছেন, এমনকি ব্রহ্মা রয়েছেন, রুদ্রও তখন ছিলেন, রুদ্র খানিকক্ষণ পরে যদিও চলে যাবেন, রুদ্র ভগবানও আছেন, মোহিনী অবতার গ্রহণের পূর্বেই তিনি চলে যাবেন। এবারে সেখানে রুদ্র ভগবান আছেন, ব্রহ্মাজি রয়েছেন, ভৃগুমুনি রয়েছেন, দুর্বাসা ঋষি রয়েছেন, অগস্ত্যমুনি রয়েছেন, আরো আরো সমস্ত ঋষি কুল সকলেই রয়েছেন। সেই ঋষিরাও চিন্তা করছে এমন সুন্দর স্ত্রী প্রাপ্ত হলে তো আমরাও একটু সংসার করেই নিতাম। আর সমস্ত অসুরীরা চিন্তা করছে না না আমি, বলি মহারাজ বলছেন না আমি, দেবতারা তারা বলছে না না আমরা দেবতা দেবরাজ ইন্দ্র, তিনি বলছেন আমি, এইভাবে প্রত্যেকে তার প্রতি আকর্ষিত হলেন। ভগবান বিষ্ণু বললেন ঠিক আছে তাহলে এখন স্বয়ম্বর সভা করা যাক, তা না হলে তো গোলযোগ হবে, তিনি যাকে বরণ করবেন সেটাই ঠিক, তাহলে আর কোনো গণ্ডগোল থাকছে না, কোনো ঝগড়া থাকছে না, কারো কোনো আপত্তি থাকবে না, দেবী স্বেচ্ছায় বরণ করবে। দেবীকে দেবরাজ ইন্দ্র বসার জন্য আসন দিলেন, সমুদ্র রেশমি বস্ত্র প্রদান করলেন, এবং নদী সকল তারা তাদের সেই মূর্তিমন্ত হয়ে তারা নিজেদের সেই সুধাতুল্য নিজেদের জল আনয়ন করে তাকে অভিষিক্ত করলেন, সুন্দর বস্ত্র আদি আবরণ আদি প্রদান করলেন, এবং সমস্ত দেবতাগণ সরস্বতী আদি তাদের পৃথক পৃথক রূপে সমস্ত কিছু মানে উপঢৌকন বা কিছু উপহার দিলেন। এবারে দেবীকে সুসজ্জিত করা হল, সমস্ত দেব, দানব, ঋষি, গন্ধর্ব, কিন্নর, যক্ষ, রক্ষ, মহগ, উরাগগণ তারা প্রত্যেকেই হা করে চেয়ে আছে। এত সুন্দর দেবী কাকে যে বরণ করবেন। সুন্দর তার রূপের বর্ণনা দিয়েছেন, সকলে দেখে আকর্ষিত হচ্ছেন। যখন দেবী সেই একটি মানে পারিজাত পুষ্পের মাল্য ধারণ করে তিনি যখন যাচ্ছেন, তার অঙ্গ সৌরভে আর সেই পারিজাত পুষ্প যে মানে পদ্মের যে সুগন্ধি তাকে সমস্ত ভ্রমরপুর একেবারে গুঞ্জন করতে করতে তার সঙ্গে চলেছে, অপূর্ব শোভা। প্রথমে তিনি গেলেন ব্রহ্মা রুদ্রের দিকে, তাদের পছন্দ হল না। ব্রহ্মাজি তিনি বৃদ্ধ হয়ে গেছেন, তারপরে তার আবার মৃত্যু আছে। রুদ্র ভগবান তিনি মানে শক্তিসম্পন্ন এবং ভগবান, কিন্তু তার মধ্যে ওই তমগুণ রয়েছে এবং তমগুণের দ্বারা তাকে সংহার করতে হয়, পছন্দ হল না। দুর্বাসা ঋষিকে দেখলেন যে সব দিক থেকেই গুণ আছে, কিন্তু ওই সাধুর রাগ সবসময় এই নাকের ডগায় বললেন হবে না। এইভাবে সকলের মধ্যে দোষ দেখ, অসুরদের মধ্যেও গেলেন, অসুরেরা তো বেশ গলা বাড়াচ্ছেন আগে আগে, বলি মহারাজ গলাটা বাড়িয়ে দিলেন। তারপরে অন্যান্য মন্ত্রীরাও তারাও রয়েছেন, কিন্তু কারো প্রত্যেকের মধ্যে তিনি দোষ খুঁজে পেলেন। দেবতাদের মধ্যে গেলেন, তাদের মধ্যে দেবরাজ, ইন্দ্র, বরুণ আদি যারা যারা ছিলেন সকলের মধ্যে দোষ প্রাপ্ত হলেন, দোষ পেলেন। কিন্তু সকলের পেছন দিকে ভগবান রয়েছেন, তার ওই লক্ষ্মী দেবীর প্রতি বিন্দুমাত্র ইচ্ছা তার প্রদর্শিত হচ্ছিল না, তিনি একেবারে স্বাভাবিকভাবেই রয়েছেন। তিনি চিন্তা করলেন, রমাদেবী নিজের যোগ শক্তিকে অবলম্বন করে দেখলেন তিনি হচ্ছেন পরমেশ্বর সাক্ষাৎ ভগবান, অতএব তার মধ্যে কোনো দোষ থাকতেই পারে না, দোষই নেই, সর্বগুণে গুণান্বিত, কিন্তু তিনি আমাকে আমার প্রতি আকর্ষিত হচ্ছেন না, অতএব তিনি আমার বরমাল্য প্রাপ্ত হওয়ার যোগ্য ব্যক্তি। সর্বসমক্ষে তিনি সেই মাল্যটি ভগবান শ্রীবিষ্ণুকে দিয়ে অর্পণ করলেন, বল লক্ষ্মী নারায়ণ ভগবান কি জয়। এবারে লক্ষ্মী নারায়ণ একত্রিত হলেন, ভগবান বিষ্ণু তাকে বক্ষ বিলাসিনী হিসাবে গ্রহণ করলেন এবং তাকে সুন্দর স্থান প্রদান করলেন, নিজের পত্নীর স্থান প্রদান করলেন। এবারে আবার যখন মন্থন ক্রিয়া আরম্ভ হলো, সেখান থেকে অতি পরমা সুন্দরী কমল লোচনা কন্যা বারুণী উৎপন্না হলেন। বারুণীও খুব সুন্দর সুন্দরী, তাই বারুণীকে কি করলেন, ভগবান অসুরদের হাতে তুলে দিলেন। অসুররা এবার আবার সন্তুষ্ট হয়ে গেলেন। এবারে অন্তিম, এবারে অমৃত কলস নিয়ে আবার যখন মন্থন ক্রিয়া আরম্ভ হলো, অতি সুন্দর কর্ণে একেবারে কুণ্ডল, তার মস্তকে মুকুট, সমস্ত মুখের শোভা অতি অপূর্ব এবং তার হস্তে বলয় আদি রয়েছে এবং চরণে আদি সমস্ত শরীরের বর্ণনা দিয়েছেন, তিনি একটি একটি স্বর্ণ কলস নিয়ে তার মধ্যে মানে অমৃত রয়েছে তিনি উঠে এলেন, বল ধন্বন্তরী ভগবান কি জয়। এই ধন্বন্তরী একটি ভগবানের অবতার। এবারে অসুরগণ তখন আর কোনো কারো অপেক্ষা না রেখে তারা কি করলো, ওই অমৃত কলসকে ছিনিয়ে নিল, ছিনিয়ে নিয়ে তারা দূরে পালিয়ে, সমস্ত অসুরগণ তারা পালিয়ে। এবারে সেখানে গিয়েও তাদের শান্তি নেই, বলি মহারাজ বলছেন আমি রাজা, আমি আগে পান করব। যারা মন্ত্রী তারা বলছেন আমরা আপনার বুদ্ধিদাতা, আমরা আগে পান করব। কোন কোন সৈনিক যারা সেনাপতি তারা বলছেন আমরা সকলের থেকে শক্তিশালী, আমরা আগে পাব। এইভাবে তাদের মধ্যে কলহ আরম্ভ হল, কেউ বলছে আমি, কেউ বলছে না আমি, কেউ বলছে না তুই না, এইভাবে তাদের মধ্যে ঝগড়া আরম্ভ হয়ে গেল। দেবতাগণ ভগবানের চরণ মূলে এসে সকলে বসে মাথায় হাত দিয়ে বলছেন যে প্রভু এ তো সর্বনাশ হয়ে গেল, যে অমৃতের জন্য এত কষ্ট, এত পরিশ্রম, এত বুদ্ধি প্রয়োগ করলাম, আপনি আমাদের দলে থাকলেন, বললেন আপনি থাকতে কোনো অসুবিধা নেই প্রভু, এখন আপনি যা পারেন করেন, আমাদের অমৃত পেতেই হবে। বলছেন ঠিক আছে আমি তোমাদের পক্ষে আছি, তো তোমাদের কোনো চিন্তা নেই। দেখতে দেখতে ভগবান এক অতি অপূর্ব নারী রূপ ধারণ করলেন, বল মোহিনী ভগবান কি জয়। এবং তার রূপের বর্ণনা দিয়েছেন ভাগবতে, যা মানে শ্রবণ করলেই শরীরটা একবার শিউড়ে উঠে, সুন্দর একেবারে মানে এত সুন্দরী যে সে তার সৌন্দর্যের বর্ণনা হয় না। সর্ব সুন্দর অবয়ব মুখের, তার কর্ণের, তার বক্ষের, তার কোমরের, তার হাঁটু, তার চরণের বর্ণনা দিয়েছে মোহিনী ভগবানের। এবারে তিনি কি করলেন, যেখানে সমস্ত অসুরগণ আমি আগে আমি তুমি নয় আগে আমি এইভাবে যখন তারা ঝগড়া করছিল, তার পাশে গিয়ে তিনি নূপুরের ধ্বনিতে চতুর্দিক একবারে ধ্বনিত করে যাচ্ছে, সকলের কানটা সেদিকে গেল, সকলে দৃষ্টি নিক্ষেপ করে দেখছেন এক অপূর্ব দেবী। এ তো সেই মানে লক্ষ্মী দেবী উৎপন্ন হয়েছিলেন, আমরা যে লালায়িত হয়েছিলাম আমাদের মনে হচ্ছে ওই লক্ষ্মীর ভগিনী হবে, তা না হলে এত সুন্দরী কি করে হবে। সকলে ওই অমৃতের দিকে আর কারো ধ্যান ধারণা নেই। ভগবান মোহিনী তিনি কি করলেন, সকলকে নিজের দিকে মোহিত করে দিলেন, সকলে আকর্ষিত। সমস্ত অসুরগণ চিন্তা করছে এমন রমণী যদি লাভ করা যায় আর কিছুদিন যদি বিষয় ভোগ করা যায় তাহলে কোথায় অমৃত, অমৃত এই রমণীর কাছে তুচ্ছ। তাদের আর কোনো ওই অমৃত নিয়ে আর কোনো গণ্ডগোলটা রইল না, তারা তখন ওই মোহিনীর প্রতি আকৃষ্ট হয়ে তারা গিয়ে হাত জোড় করে মোহিনীকে বলছেন, তুমি কোথা থেকে এসেছো, কে তোমার মাতা, কে তোমার পিতা, তুমি কি অভিপ্রায় আসলে আমাদের এখন এই গণ্ডগোলের সময়, ঝগড়ার সময় তুমি কোথা থেকে প্রাদুর্ভূতা হলে, বলো বলো, তুমি কি সেই সমুদ্র থেকে উত্থিতা লক্ষ্মী দেবীর ভগিনী হবে না? বলছেন, না না, আমি একজন পুংশ্চলি। তার ভাষায় বলছেন, কথম কশ্যপয়দাহ পুংশ্চল্লা ময়ি সঙ্গতাহ বিশ্বাসং পণ্ডিত জাতু কামিনেষু ন জাতি। হে কশ্যপ পুত্রগণ, আমি একজন পুংশ্চলি, আমাকে কেউ বিশ্বাস করে না। বিশ্বাসং পণ্ডিত জাতু, আমাদের মতো রমণীদের কেউ বিশ্বাস করে না, পণ্ডিত ব্যক্তিরা পুংশ্চলিদের বিশ্বাস করে না, অতএব আমার প্রতি তোমরা মানে বিশ্বাস স্থাপনা করো না। আমি একজন পুংশ্চলি বারবণী। তখন তাদের মধ্যে বিশ্বাসটা আরো বেশি করে তারা বলছে, না না, আমাদের বিশ্বাস আরো বেড়ে গেল, তুমি কোন উচ্চ বংশজাতা, এজন্যই তুমি এ কথা বলতে পেরেছো। হে দেবী, এখন তুমি আমাদের মানে সকলেই চাইছেন কি যে নিজেকে পতিরূপে বরণ করুন, সকলেই চাইছেন, বলি মহারাজ থেকে নিয়ে যত যত অসুরগণ সেখানে ছিল। এবারে তিনি বলছেন, না, আমাকে বিশ্বাস করা উচিত নয়। বলছেন, না না, এই কথা বলাতে আমরা বেশি বিশ্বাস করছি। বলছেন, তাহলে বলো আমাকে কি করতে হবে। বলছেন, হে দেবী, আমাদের এখন ভীষণ গণ্ডগোলের সময়, এই অমৃত কলসটি তুমি আগে ধরো। বলছেন, ধরলাম। বলছেন, এবার তুমি ইচ্ছা অনুযায়ী আমাদেরকে দাও। বলছেন, দেখো, তোমরা হলে সেই ঋষি কশ্যপের পুত্র, মনে রাখবে তিনি একজন মহা তেজস্বী ঋষি, তোমাদের কথার দাম আছে তো। বলছেন, আর তখন আর তাদের জোশটা আরো বেড়ে গেছে, কশ্যপের সন্তান বলে কথা। বলছেন যে, হা হা, আমরা ঋষি কশ্যপের পুত্র, আমরা কি আর যাতা, তুমি যা বলবে আমরা তাই করব। বলছেন, ঠিক আছে, আমি অমৃত যাকে ইচ্ছা তাকে দেবো। বলছেন, ঠিক আছে, তাই হবে, আমরা তাও কিছু বলব। এবারে ভগবানের মায়ায় মোহিত হয়েছে, মোহিনী যা বলছেন ঠিক তাই করছে। বলছেন, ঠিক আছে, তোমরা এই অমৃত পান করবে, তার আগে স্নান করো, ব্রাহ্মণ ঋষিদের দান করো, তারপরে দেবতারাও কিছু হোক, তোমাদের ভাই তো, তাদেরও স্নান করতে বলো, দিয়ে দুজন দুপংক্তিতে বসো, দুই দল। বলছেন, ঠিক আছে। এবারে একদিকে মানে সমস্ত স্নান আদি করে শুদ্ধ হয়ে, শুদ্ধ বস্ত্র পরিহিত হয়ে দেবতাগণ এবং দানবগণ তারা আগে হবন টবন করে একেবারে সুন্দরভাবে দুই পংক্তিতে বসে, অসুরগণের ধ্যান সেই ভগবানের মুখপানে, ভগবানের বক্ষস্থলে, ভগবানের কোটি দেশে, ভগবানের মানে উরু দেশে, জানুর দেশে ইত্যাদি দর্শন করে তারা তো একেবারে কামে মোহিত হয়ে গেছে। পরিষ্কার বলেছেন বাবা, এমনভাবে কামে মোহিত হয়েছে তারা ওই অমৃতকে মানে বিষের থেকেও ছোট মনে করছে, মনে 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 করছে কোথায় অমৃত, এই দেবীকে যদি আমরা পাই তাহলে অমৃত তার কাছে কিছুই নয়। এবারে ভগবান ওই অসুরদের দিকে মানে তাকিয়ে আছেন, আর অসুরগণ ভগবানের মুখে ভগবানের বক্ষে ভগবানের কোটি দেশে দর্শন করে তাদের তো ভাব অন্যদিকে চলে গেল। একদিকে অসুরেরা ভগবানের মুখরূপ অমৃত সুধা পান করছে, আর মোহিনী ভগবান তাদের দিকে তাকিয়ে মাথাটা হেলিয়ে অঙ্গভঙ্গি বিন্যাস করে বলছেন, হে দানবগণ আমি এক কাজ করি। বলছেন হ্যাঁ করো, কি কাজ তার কন্টিনিউ বলে করো। বলছে আমি এই অমৃতের উপরিভাগ হচ্ছে একেবারে হালকা হালকা মতন, মানে এটা রসিক টিকাকারগণ বর্ণনা করেছে, অতএব এই দেবতাদের হালকা হালকা পাতলা পাতলাগুলো দিয়ে তোমরা গাঢ় গাঢ় খাবে। বলছে ঠিক আছে আমরা গাঢ় গাঢ় পান। এখন অমৃত হচ্ছে কি জলের মতন, এখন জলকে কেউ যদি নিয়ে বলে ভাই উপরের পাতলা পাতলা জলটা তুমি খাও গাঢ় জলটা তুমি খেও, তাই হয় নাকি? কিন্তু তারা মোহিনী ভগবানের প্রতি আকৃষ্ট চিত্ত হয়ে তাদের ওই সমস্ত ধ্যান ধারণা নেই। ভগবানের মায়া থেকে কেউ কখনো উদ্ধার হতে পারে? ভগবান তো এখানে মায়া তৈরি করেছেন, মায়া সৃষ্টি করেছেন। বলছেন হ্যাঁ হ্যাঁ পাতলা পাতলা গুলো ওরা আমাদের ভাই, ওদেরকে দাও। এবারে অসুরদের দিকে ভগবান মুখটা এরকম ভাবে ঘুরিয়ে রেখেছেন বেঁকিয়ে বক্রভাবে, আর দেবতাদের অমৃত পান করাচ্ছে। যে প্রথমে ইন্দ্রের থেকে আরম্ভ করেছে, ইন্দ্র বরুণ বা যাবতীয় সমস্ত দেবতা আদি যারা যারা ছিলেন সকলে পান করে একেবারে ঢেকুর তুলছেন আর বলছেন আহ একেবারে সুন্দর শরীর প্রাপ্ত হয়েছে, যতি বেড়ে গেছে, তাদের শক্তি বর্ধিত হচ্ছে। এইভাবে সমস্ত দেবতাদের অমৃত পান করিয়ে চলেছেন মোহিনী ভগবান, আর মোহিনী ভগবান মোহিনী ওই অসুরদের দিকে তাকিয়ে আছেন। অসুররা সেই অমৃত কোথায় যাচ্ছে তা দেখছেন না, ভগবানের মুখ পানে ভগবানের বক্ষ দেশে ভগবানের নিতন্ব দেশে দর্শন করে তারা তো একেবারে অন্যদিকে ভাবে বিভাবিত হয়ে আছে। এবারে এক সর্বানু নামক এক দৈত্য ছিল দানব, সে তখন চিন্তা করছে এ তো আমার মনে হচ্ছে কিছু গড়বড় আছে, চালাক্ষুক আবার সর্বানু। সে তখন মানে অসুরেরা মায়াবী তো ইচ্ছার অনুযায়ী রূপ ধারণ করতে পারে, এখন দেবতাদের ন্যায় রূপে রূপান্তরিত হয়ে দেবতাদের রূপ ধারণ করে এই চন্দ্র সূর্য আর তার পাশে গিয়ে সর্বানু দেবতা সেজে বসেছে। এবারে চন্দ্র আর সূর্য অমৃত পান করার পরে যখন ওই সর্বানুকে অমৃত দিয়েছে, এবারে চন্দ্র আর সূর্য বলছেন প্রভু এ নকল মাল। বলছেন হ্যাঁ নকল, তখন অমৃতও শেষ। প্রভু তখন ওই সুদর্শন চক্র দিয়ে ওই সর্বানুর গলদেশ কর্তন করে দিলেন, সঙ্গে সঙ্গে তিনি ওই মানে দেবীর থেকে দেব হলেন। আর তার গলদেশ কর্তন করার সঙ্গে সঙ্গে অমৃত পান করার প্রভাবে সে তো অমর্ত হয়েই গেল, তার থেকে দুটি গ্রহ তৈরি হয়ে গেল, রাহু আর কেতু হয়ে তারা চলে গেল। এবারে সমস্ত মানে ওই দানবদের তখন জ্ঞান ফিরেছে, বলছেন আরে এ তো হচ্ছে দেবী নয়, এ তো দেব, এ তো সাক্ষাৎ বিষ্ণু, ওই তো গরুড় পৃষ্ঠ পরি আরূঢ় হয়ে এসে চলে যাচ্ছে। তখন তাদের মধ্যে মার মার ধর ধর কাট কাট এমন আরম্ভ হল। ভগবান বিষ্ণু তিনি চলে গেলেন, বলল বিষ্ণু ভগবান কি যায়। এবারে তাদের মধ্যে সেই যে চন্দ্র আর সূর্য দেখিয়ে দিল সর্বানুকে, এদের সঙ্গেই সেই তখন থেকে নিয়ে এখনো পর্যন্ত বিদ্বেষ রয়েছে। এই যে আমরা গ্রহণ দেখতে পাই চন্দ্র সূর্যকে এসে গ্রাস করে রাহু বা কেতু, এটা হচ্ছে সেই তখন থেকে তাদের গণ্ডগোল আজ পর্যন্ত চলেছে। এবারে সমস্ত দেবতা দানবরা একেবারে দানবেরা একেবারে ভয়ঙ্করভাবে ক্রোধিত হয়ে যে যেখানে ছিল মানে কেউ হাতিতে কেউ ঘোড়াতে কেউ উটে কেউ পালকিতে করে কেউ গাধায় করে কেউ ষণ্ডের করে কেউ মানে বায়স কাগের উপরে কেউ হংসের উপরে কেউ মানে বিভিন্ন প্রকার মানে যে যা পেয়েছে কেউ শকুনকে আশ্রয় করে যে যার বাহন তৈরি করে এবারে সব ছুটে চলেছে সেই ক্ষীর সাগরের তীরদেশে। এখানে ভয়ঙ্কর সমর আরম্ভ হলো, একে দেবসংগ্রাম বলা হয়েছে, ভয়ঙ্কর যুদ্ধ দেবাসুর সংগ্রাম। এই ইতিহাসের বুকে ভীষণভাবে প্রসিদ্ধ। হে পরীক্ষিত, সেই যুদ্ধের বর্ণনা হয় না, সেখানে এমন পরিমাণে যুদ্ধ আরম্ভ হলো, সেই যুদ্ধ ভয়ঙ্কর যুদ্ধ, একে অপরে ভীষণভাবে যুদ্ধ করতে আরম্ভ করল। সমস্ত দেবতারা, তারা তো অমৃত পান করে পুনরায় শক্তি সম্পন্ন হয়ে সেই অসুরদের তো একেবারে ভালো করে উত্তম মধ্যম করে দিচ্ছেন। এবারে মানে এমনভাবে যুদ্ধ আরম্ভ হলো, ইন্দ্র বলির সঙ্গে যুদ্ধ আরম্ভ করলেন, কার্তিক তারকাসুরের সঙ্গে যুদ্ধ আরম্ভ করলেন, বরুণ দেবতা হেতির সঙ্গে, মিত্র দেবতা প্রহেতির সঙ্গে, যমরাজ কালনাভের সঙ্গে, বিশ্বকর্মা ময়দানবের সঙ্গে, তষ্টা সম্বরাসুরের সঙ্গে, সবিতা বিরোচনের সঙ্গে, অপরাজিত নমুচির সঙ্গে, অশ্বিনী কুমারোদ্বয় বৃষপর্বার সঙ্গে, ভগবান সূর্য নারায়ণ তিনি এবং বলি বানাদির সঙ্গে, এবং চন্দ্র আর রাহু বায়ুর সঙ্গে, এবং বায়ু পুলোমাকে এবং ভদ্রকালীও সেখানে রয়েছেন। জড়ভরত মহারাজকে যে রক্ষা করেছিলেন ভদ্রকালী, তিনিও যুদ্ধ করতে হাজির রয়েছেন দেবতাদের পক্ষ নিয়ে। সেই ভদ্রকালী বেগশিলা নামক সেই অসুরদের আরেক দেবী ছিল, মানে অসুর ছিল, সে তাদের সঙ্গে যুদ্ধ, তার সঙ্গে যুদ্ধ আরম্ভ হলো। শুম্ভ নিশুম্ভকে মহাদেব ভগবান জম্বাসুরকে নিলেন, আর অগ্নিদেব মহিষাসুরের সঙ্গে, বাতাপি ইলবলের সঙ্গে, কামদেব উৎকলকে বৃহস্পতি শুক্রাচার্যের সঙ্গে যুদ্ধ করতে লেগে গেলেন, নরকাসুর আদির সঙ্গেও তারা যুদ্ধ আরম্ভ করলেন। মরুদ্বান নিবাত কবচ, যে মানে অর্জুন যাকে বধ করেছিল সেই নিবাত কবচকে নিলেন, মরুদ্বান বসুগণ কালেওগণকে, বিশ্বদেবগণ পৌলমাদিকে, ইত্যাদি ইত্যাদি যে যার সমকক্ষ অনুযায়ী তাদের সঙ্গে ভয়ঙ্কর যুদ্ধ আরম্ভ। সে যুদ্ধের বর্ণনা পূর্ণরূপে করা সম্ভব নয়, সে একেবারে ভয়ঙ্কর সংগ্রাম, দেবাসুর সংগ্রাম আরম্ভ হয়ে গেল। এবারে যখন ভয়ঙ্করভাবে যুদ্ধ আরম্ভ হলো, সেই সময় মানে তাদের মধ্যে যে কি অবস্থা, দেবতাগণ তো শক্তি সম্পন্ন হয়ে তাদেরকে বেশ সুন্দরভাবেই দিচ্ছেন, কিন্তু সেই অসুরেরাও কম নয়, সেই দানবেরা কম নয়, তারা তো নিজেদের পরিঘ শূল একেবারে খড়গ আদি দিয়ে নিজের নিজের সঙ্গে যুদ্ধ করছেন। যারা হাতিতে হাতিতে ছিলেন তারা হাতিতে হাতিতে যুদ্ধ আরম্ভ করলেন, কেউ কেউ ঘোড়ার সবারির সঙ্গে ঘোড়ার সবারি যুদ্ধ আরম্ভ হলো, কেউ কেউ রথে রথে, কেউ কেউ আবার মানে পদাতিক সৈন্যের সঙ্গে পদাতিক সৈন্যের যুদ্ধ আরম্ভ হলো। এবারে দেখতে দেখতে সমস্ত দানবগণ তারা নিঃশেষ হতে থাকলো। দানবেরা তখন মায়া সৃষ্টি করলো, মায়া সৃষ্টি করে সেখান থেকে কি করলো, এক বিশাল পর্বত আকাশ মার্গে নিয়ে এলো, সেই আকাশ থেকে বিষধর সর্প আদি তারা সেখান থেকে লাফিয়ে পড়ছে, তাদেরকে দেবতাদের দংশন করছে, সমস্ত বৃশ্চিক আদি তারা সেই পর্বত থেকে পতিত হয়ে দেবতাদের উপরে আক্রমণ করছে, এবং সেখান থেকে মানে সেই পর্বত থেকে মায়া দ্বারা ব্যাঘ্র এবং সিংহ ভাল্লুক লাফিয়ে পড়ে তাদের সমস্ত হাতি ঘোড়া এবং যত যত বাহন ছিল তাদেরকে খাওয়া আরম্ভ করলো। মায়া সৃষ্টি হলো, দেবরাজ ইন্দ্র তখন আর কিছুই করতে পারছেন না, দেবরাজ ইন্দ্রের কোনো সামর্থ্যই নেই তখন সেই মায়া থেকে মানে নিষ্কৃতি পাওয়ার জন্য। তখন ভগবানের স্মরণাপন্ন হলেন মনে মনে, এবং ভগবান তৎক্ষণাৎ সেখানে গরুড় পৃষ্ঠ পরি আবির্ভূত হলেন, বল ভক্তবৎসল ভগবান কি জয়। এবারে ভগবান বিষ্ণু আসলে সেখানে কালনেমী চিন্তা করলো, এই বিষ্ণুই হচ্ছে নষ্টের গোড়া, অতএব তার বাহনটাকে আগে শেষ করে দিই, তাহলে সে আর পালাতে পারবে না, তারপরে বিষ্ণুকে আমরা দেখব। এই কালনেমী করলো কি, এক বিশাল মানে পরিঘ সে যখন নিক্ষেপ করলো, সেই সেটা গিয়ে গরুড়ের মস্তকে লাগত। ভগবান কি করলেন, অবলীলাক্রমে সেই মানে পরিঘটা ধারণ করলেন, ত্রিশূলকে ধারণ করলেন, করে কি করলেন, সেটা নিক্ষেপ করেই কালনেমীকে সেখানে শেষ করলেন, এবং কালনেমীর সঙ্গে মালি এবং সুমালি তারাও ভয়ঙ্কর ছিল, তারা গরুড়কে প্রথমে বাধা দেওয়ার সৃষ্টি করলো, গরুড়কে মারতে গেলেই ভগবান রক্ষা করে তাদের, সেই মালি এবং সুমালি তারাও ভয়ঙ্কর মানে শক্তি সম্পন্ন অসুর, এইভাবে কয়েকজন অসুরকে বধ করে তিনি চলে গেলেন। আর ভগবান আসার সঙ্গে সঙ্গে কি হলো, সেই অসুরদের মায়া সেখানে সহা হয়ে গেল, ভগবানের কাছে মায়া টিকতে পারে না, তাই ভগবান যদি নিজে রচনা করেন তাহলে পৃথক, কিন্তু দেব দানবগণ যদি মায়া রচনা করেন আর প্রভু যদি সেখানে গমন করেন তাহলে মায়া বিধ্বংস হয়ে যায়। এবারে সমস্ত অসুরদের মায়াবী শক্তি বিনষ্ট হলো। এবারে মায়াবী শক্তি বিনষ্ট হলে এই সুযোগে বলি মহারাজকেও বেশ সুন্দরভাবে বজ্র দিয়ে একেবারে ক্ষত বিক্ষত করে মুমূর্ষু অবস্থায় প্রাণটা রয়েছে তিনি রণক্ষেত্রে পড়ে গেলেন। এবারে সেই যে জম্বাসুর ছিল, জম্বাসুরকেও অনেক মুশকিলে বধ করলেন দেবরাজ ইন্দ্র। আর ভগবান দুর্মদ কিছু অসুরগণকে বিনষ্ট করে আর তাদের মায়া বিনষ্ট করে তিনি অন্তরিত হলেন। বল ভক্তবৎসল ভগবান কি জয়। এবারে সেই মায়া দ্বারা তিনি মায়া নষ্ট হলো, চলে গেলেন, দুর্মদ অসুরগণ মারা গেল। জম্বাসুরকে অনেক কষ্ট করে বধ করতে হলো। এবারে আরো কিছু যে সমস্ত অসুরগণ জীবিত ছিলেন তাদেরকে খবর দিলেন দেবর্ষি নারদ। মানে তারা দেখলেন এরা কেন বেঁচে থাক, নারদ দেখলেন যে তারা কেন বেঁচে থাকে, গিয়ে এখন দেবতারা শক্তি সম্পন্ন হয়েছে, এখন গিয়ে মরুক। কি করলেন, জম্বম শ্রুত্বা হতম তস্য জ্ঞাতয়ো নারদাদৃশে। যখন জম্বাসুরের মৃত্যু হলো তাদের আত্মীয়গণ যেমন পাক বলাদি নমুচি আদি যে সমস্ত ভয়ঙ্কর অসুরগণ তাদেরকে বললেন যাও যাও তোমাদের সেই আত্মীয় তোমাদের সেই পরম বান্ধব জম্বাসুরকে দেবরাজ ইন্দ্র মৃত্যু প্রদান করেছে, যাও যাও তোমরা যাও, মানে তোমরা গিয়ে তাড়াতাড়ি মর। এবারে তারা এসে ভয়ঙ্করভাবে যুদ্ধ করা আরম্ভ করলেন। দেবরাজ ইন্দ্র আবার কাহিল হয়ে পড়লেন যে সে কি এই মানে পাক বলাদি নমুচির সঙ্গে কোনো প্রকারেই যুদ্ধ করা সম্ভব হচ্ছে না। পাক বলকে তো অনেক কষ্ট করে অনেক যুদ্ধ করে বধ করলেন অনেক কষ্টে, কিন্তু এই নমুচুকে তাকে আর বধ করতে পারছেন না, সমস্ত অস্ত্র বিফল হয়ে যাচ্ছে। যে অস্ত্র দিয়ে সেই দধিচি মুনির হাত দ্বারা নির্মিত যা বিশ্বকর্মা বজ্র তৈরি করে দিয়েছিলেন সেই বজ্র দিয়েও তার নমুচির গলাতে একটু মাত্র খরচ আনতে পারলো না, কোনো দাগই করতে পারলো না, স্পর্শই করতে পারলো না। তখন দেবরাজ ইন্দ্র ব্যাকুল হয়ে বলছেন কি আশ্চর্য যে সেই মানে দধিচি মুনির হাড় দ্বারা নির্মিত যে বজ্র তার গলদেশে একটু ছিন্ন করতে পারলো না, এই অস্ত্র তো ধিক, এই অস্ত্রের কি মূল্য আছে। এর মধ্যে আকাশবাণী হচ্ছে, কি আকাশবাণী হচ্ছে, নায়ং শুষ্কৈরত নাদ্রৈ বদম অরতি দানব। হে দেবরাজ ইন্দ্র, আমার বর আছে এই নমুচির উপরে যে তাকে শুষ্ক বা আর্দ্র অস্ত্র দিয়ে তাকে মারা যাবে না, তাহলে সেই অস্ত্র শুষ্কও নয় আর আর্দ্রও নয়, তা দিয়ে তো মরবে না। এখন অত যুদ্ধের মধ্যে দেবরাজ ইন্দ্রের মাথা তখন চতুর্দিকে বনবন করে ঘুরছে যে এখন তাহলে সে না শুষ্ক আর না আর্দ্র সেই জিনিসটা কি। তখন তিনি সমুদ্রের তীরদেশেই যুদ্ধ হচ্ছিল, তিনি সমুদ্রের ফ্যানের দিকে একবার দৃষ্টি গেলে তখন তিনি চিন্তা করছেন শাস্ত্রে বর্ণিত হয়েছে এই সমুদ্রের ফ্যান না শুষ্ক আর না আর্দ্র দুটোই মানা হয়েছে। তখন তিনি ওই বজ্রেতে ভালো করে মানে ওই সমুদ্রের ফ্যান লাগিয়ে সেই বজ্র দিয়ে মানে মেন হচ্ছে ওই আপনার সমুদ্রের ফ্যান, তা দিয়ে তিনি সেই নমুচিকে বধ করলেন। দেখতে দেখতে সমস্ত অসুর প্রায় সেখানে বিধ্বংস হয়ে গেল। এবারে দেবর্ষি নারদ এলেন, বলছেন হে দেবতাগণ প্রায় সব নিঃশেষ হয়েছে, এখন ক্রোধ সম্বরণ করে স্বর্গে ফিরে যাও, এতেই তোমাদের মঙ্গল। নারদের কথা কেউ অবমাননা করেন না, দেবতাগণ নিজের নিজের ক্রোধ সম্বরণ করে শক্তি সম্পন্ন হয়ে তারা স্ত্রী সম্পন্ন হয়ে ঐশ্বর্য আদি প্রাপ্ত হয়ে নিজেদের রাজ্য প্রাপ্ত হলেন, স্বর্গরাজ্য গিয়ে সেখানে চলে গেলেন। এবারে সমস্ত অসুরেরা যারা জীবিত ছিল দেবর্ষি নারদ তাদেরকেও বললেন যে হে অসুরেরা, হে অসুরগণ, তোমরা সকলে এই বলিকে নিয়ে যাও, নিয়ে চলে যাও অস্তাচল পর্বতে। এই অস্তাচল পর্বতে শুক্রাচার্য মহোদয় তিনি তপস্যা করছিলেন, তাদের গুরু, এই গুরুদেবের কাছে নিয়ে যাও, তিনি কিছু ব্যবস্থা করবেন। এবারে দেবর্ষি নারদের কথা শুনে যে সমস্ত ক্ষত বিক্ষত অসুররা ছিল তাদেরকে যেভাবে হোক ব্যবস্থা করে নিয়ে তারা চলে গেলেন অস্তাচল পর্বতে। সেই অস্তাচল পর্বতে শুক্রাচার্য মহোদয় তিনি তপস্যারত ছিলেন, সেখানে চলে গেলেন। তিনি এবার সঞ্জীবনী বিদ্যার দ্বারা প্রত্যেককে পুনর্জীবিত করলেন এবং যাদের অঙ্গ প্রত্যঙ্গ আদি ক্ষত বিক্ষত হয়েছিল তাদেরকেও তিনি ঠিক করে দিলেন। এবারে অপরদিকে এইভাবে সমস্ত যুদ্ধ তো মিটে গেল। বলি মহারাজ বললেন যে হে গুরুদেব, এখন আমি কি করি। বলছেন দেখো, ওই দেবতাদের দলে ওই ভগবান বিষ্ণু আছে, সকলের কাঠ আমার কাছে আছে, কিন্তু ওই ভগবান শ্রীবিষ্ণুকে কি করে মানে জব্দ করা যাবে এটা আমার বাইরে, আমার বিদ্যার বাইরে। তবে একটু ধৈর্য ধরো, আমাকে চিন্তা করতে দাও, আমি চিন্তা করে দেখি ওই ভগবান বিষ্ণুকে কোন দিক দিয়ে জব্দ করা যেতে পারে, আমাকে চিন্তা করতে হবে। শুক্রাচার্যের দৃষ্টিভঙ্গি কিন্তু বিশাল, ভগবান নিজেই তার দৃষ্টিশক্তির তার জ্ঞানের প্রশংসা করবেন। গেল সে প্রসঙ্গ। এবারে মহাদেব ভগবান, তিনি ওই শুনেছেন ভগবান সমুদ্র মন্থনে নাকি সেই মোহিনী রূপ ধারণ করে অসুরদের কাছ থেকে অমৃত ছিনিয়ে দেবতাদের পান করিয়েছিলেন। এই ভগবানের অনেক অবতার আমি দেখেছি, কিন্তু আমি ভগবান মহিলা বেশে আসলে, নারী রূপ ধারণ করলে সেই বেশ তো আমি জীবনে দেখিনি, আমাকে দেখতে হবে। তাই তিনি কি করলেন, মাতা পার্বতীকে এই কথা বললেন যে ভগবান মোহিনী রূপ ধারণ করে। সেই মোহিনী রূপটা আমরা দেখিনি, আমি তার পূর্বেই চলে আসি সমুদ্র মন্থন থেকে, অতএব আমাকে দেখতে হবে। পার্বতী বললেন তাহলে আমিও দেখব। ভূত প্রেতগণ বললেন আমরাও যাব, প্রভু কেমন লীলা করেন, কেমন মোহিনী রূপ ধরেন। বলছেন সে তো হয়ে গেছে, আমি গিয়ে অনুরোধ করে বলবো আপনি সেই রূপ ধরেন, আমি দেখব। বলছেন চলো। এবারে শিব আর পার্বতী ওই যে তার বাহন ষাঁড় আছে ষণ্ডের উপরে আরূঢ় হয়ে চললেন, আনন্দ করতে করতে আসছেন যে প্রভুর সেই মোহিনী রূপ দেখবেন। আর ভূত প্রেতগণ তারা তো মাথা নাড়িয়ে ভোম ভোম বলে করতে করতে চলেছেন ভগবান বিষ্ণুর কাছে যে আমরাও সেই রূপ দেখব। মোহিনী রূপ দর্শন ইচ্ছায় প্রভুর কাছে এলেন। বৃষদ্বজ নিসম্মেদম যশিদ রূপেন দানবান মোহিত্বা সুরগণান হরিসম মায়ায়ত, গিয়ে বললেন হে প্রভু, ষণ্ডপরি গিয়ে প্রভুর কাছে গিয়ে নিবেদন করলেন যে হে প্রভু, আমি আপনার সেই মোহিনী রূপ দেখতে চাই, আমি সেই মোহিনী রূপ না দেখে আজ ফিরে যাচ্ছি। বললেন যে হে শম্ভ, তুমি আমার সেই মোহিনী রূপ দেখার ইচ্ছা প্রকাশ করো না। ওই রূপ দেখলে কেউ নিজের বসে থাকতে পারে না। বলছেন সে কি প্রভু, আমি কাম বিজয়ী মহাদেব। বলছেন দেখো, এখানে দেবী পার্বতী তিনি সম্পর্কে আমার ভগিনী। কোথায় বলেছেন? বৃহৎ ভাগবতামৃতে বলেছেন সনাতন গোস্বামীপাদ যে ভগবান পার্বতীর সঙ্গে কৃষ্ণের সম্বন্ধ হচ্ছে কি, ভগিনী সম্বন্ধ। কেন? এই পার্বতী ইনি এই যোগমায়ারই অবতার, প্রভুর কৃপা, তাই একই জায়গায় জন্ম নিয়েছিলেন সেই নন্দালয়। যশোদার থেকেই কৃষ্ণ আর পার্বতী মানে যোগমায়ার জন্ম হয়, সেই জন্য তিনি পার্বতীকে নিজের ভগিনী বলেই সম্বোধন করেছেন। একথা বৃহৎ ভাগবতামৃতে বর্ণনা করেছেন আমাদের আচার্য ত্রিল সনাতন গোস্বামীপাদ। তিনি বললেন দেখো হে শম্ভ, আমার ভগিনী তোমার সহিত রয়েছে, তোমার একটা অঘটন ঘটুক, তুমি লজ্জিত হও এ আমি চাই না। বলছেন প্রভু, ও সমস্ত দিক দিয়ে আপনার চিন্তা নেই, ও আমার বিষয়, আপনার কোনো চিন্তা নেই। এবারে বললেন ঠিক আছে। দেবী পার্বতীকে বললেন ভগিনী আমার কিন্তু কোনো দোষ নেই। বলছেন ঠিক আছে। এবারে প্রভু কি করলেন, একটি সুন্দর উপবন তৈরি হয়ে গেল, প্রভুর মায়া সৃষ্টি করল, উপবন সৃষ্টি হয়ে সেখানে মোহিনী ভগবান তিনি প্রাদুর্ভূতা হলেন। বলল মোহিনী ভগবান কি যায়, অতি অপূর্ব অতি সুন্দরী, তিনি একটি কন্দুক নিয়ে ক্রীড়া করছিলেন, এবং সেই কন্দুক যখন এদিক সেদিক যাচ্ছিল সেটাকে ধরার জন্য মোহিনী দেবী, দেবী যখন গমন করছেন তার কুণ্ডলোদ্বয় যখন সুন্দরভাবে ঝংকারিত হচ্ছিল, সে সঙ্গে তার বক্ষদেশ, পায়রের পায়ের নুপুর, তার অঙ্গ প্রত্যঙ্গ যখন মানে বিভঙ্গিমা প্রাপ্ত হচ্ছিল, তাই দেখে মহাদেব ভগবান তিনি আর স্থির থাকতে পারলেন। তিনি ভুলেই গেছেন যে আমি যে এই ভূত প্রেত পার্শ্বদের সঙ্গে এসেছি, আমার সহধর্মিনী পার্বতী আছে, তিনি সব ভুলে গেছেন। এবারে মোহিনী ভগবানের প্রতি আকৃষ্ট হয়ে তিনি যাচ্ছেন, আর প্রভুর মায়া এমনই, সেই তার যে শাড়ি সেটাও বাতাসে খানিকটা উড়ে গেল। এবারে সেই দৃশ্য দেখে মহাদেব আর নিজের বসে থাকতে পারলেন, তিনি মোহিনী ভগবানের পিছু পিছু চলা আরম্ভ করলেন, আর মোহিনী ভগবানকে ধরতে যাচ্ছেন, এমনভাবে ধরতে যাচ্ছেন যে প্রভু দেখতে দেখতে তাকে ধরা দিচ্ছেন না, ধরছেন আবার ধরতে পারছেন না। এইভাবে অনেকক্ষণ যখন হলো, তিনি তাকে একবার আলিঙ্গন করতে যাচ্ছেন, সে সময় মোহিনী ভগবান সেখান থেকে আবার কিছুটা দূরে চলে গেলেন। মহাদেব তার ভাব এমনভাবে বিভাবিত হয়েছেন, এমনভাবে তার মানে কামাসক্ত ভাব হয়ে গেছে, তার শরীরের তেজ ক্ষরিত হতে থাকে। এবং ক্ষরিত যখন হচ্ছে, যেখানে যেখানে পড়েছিল সেখানে স্বর্ণ এবং রৌপ্যের খনি তৈরি হয়ে গেছে, যেটাকে হাটক সোনা বলা হয়েছে, যেটাকে ইহ জগতের লোকেরা ওই মহাদেবের শক্তি যেখানে যেখানে খরিত হয়েছিল সেখান থেকে স্বর্ণ এবং রৌপ্যের খনি উৎপন্ন হয়েছে, যা ইহ লোকে ব্যবহৃত হয়। আর দেবলোকে ব্যবহৃত হয় কি, সেই যে জাম্বু নদ, সেই জম্বু নদীর জম্বুর রসে নদীর দুপাশে লেগে যে স্বর্ণ উৎপন্ন হয়েছে সেই স্বর্ণ হচ্ছে পরম শুদ্ধ, যা দেবতারা মানে দেবীরা গহনা আদি অলঙ্কার আদি তৈরি করে ব্যবহার করে। এই দুটি স্বর্ণ এই শাস্ত্রে প্রমাণ পাওয়া যায়। এবারে মহাদেব ভগবান তার ওই অবস্থা, তার শক্তি তার বীর্য ক্ষরিত হচ্ছে। আর অপরদিকে একবার মোহিনী ভগবানকে আলিঙ্গন করেছেন, এমত অবস্থায় তিনি আরো ভালোভাবে যখন আলিঙ্গন করতে যাচ্ছেন, ভগবান কি করলেন, নিজের আসল রূপে এলেন। বল ভক্ত বৎসল ভগবান কি জয়। এবারে আসল রূপে যখন এলেন, পার্বতী প্রীত তমগুণী ক্রোধিতা হয়েছেন, শিকার মধ্যে ক্রোধিতা হয়ে তিনি আর মহাদেবের অপেক্ষা নেই, বলছেন তুমি যে কত কাম বিজয়ী ও আমি দেখে নিয়েছি, তুমি আমাকে ছেড়ে আমার পার্শ্বদগণকে ছেড়ে তুমি কিনা চললে ওই মোহিনী ভগবানের পেছনে পেছনে, আমাদের মান সম্মান সব একেবারে জলে ডুবিয়ে দিলে। মোহিনী পার্বতী দেবী তিনি মানে ক্রোধিতা হয়ে তিনি তো চললেন, আর ভগবান মহাদেব তিনি একেবারে লজ্জিত হয়ে প্রভুর কাছে নতমস্তকে দাঁড়িয়ে আছে। প্রভু মহাদেবকে বললেন যে হে শম্ভ, তুমি যে আমার সেই রূপ দর্শন করে এখনো যে মানে স্থির হয়ে আছো, এটাই হচ্ছে বিশেষ কথা। আমার এই রূপ দেখলে কেউ স্থির হয়েও থাকতে পারে না, আমার রূপ দেখে সে বহুকাল পর্যন্ত আমার প্রতি মোহিত হয়ে থাকে। ভগবান প্রশংসা করছেন ভোলেনাথকে, অতএব যাও, এতে লজ্জার কিছু বিষয় নেই, তোমার মধ্যে অনেক শক্তি অনেক সামর্থ্য আছে, এ তো ধ্রুব সত্য কথা, এতে তুমি খারাপ কিছু মনে করো না, আমার রূপটাই এমন, আমার রূপে সকলেই মোহিত হয়, অতএব তুমি মনকষ্ট না পেয়ে দুঃখিত না হয়ে যাও, পার্শ্বদগণকে নিয়ে তুমি কৈলাসে ফিরে যাও। এবারে সেখান থেকে কৈলাসে ফিরে গেলেন। এরপরে এই যে দেবতাদের যে এই সমস্ত স্বর্গাদি প্রাপ্ত হলেন এবং এই লীলা শ্রবণ করলে জীবের পরম মঙ্গল হয়, ভক্তি যশ প্রতিষ্ঠা অর্থপ্রাপ্তি যে যেমন কামনা করবেন, সকালে সন্ধ্যায় যদি কেউ এই প্রসঙ্গ শ্রবণ করে এ পরীক্ষিত তার মনোবাঞ্ছা পূর্ণ হয়, এটাই হলো পরিষ্কার কথা। এর পরবর্তী অংশ শ্রীমান মহাপ্রভুর এবং গিরীন্দ্র বিহারীর কৃপা হলে আমরা আগামী দিন শ্রবণ করব। আজ কুণ্ডাষ্টমী, হয়তো সকলে সেদিকেও অনেকে চলে গেছেন আর অনেকে হয়তো যাবেন, অতএব অধ্যকার দিনের পাঠের বিরতি আমরা এখানেই দিলাম। আবার ঠিক আগামী দিন আমরা বেলা 4টে থেকে এই ভাগবতীয় কথা পুনরায় আস্বাদন করব। অতএব অধ্যকার দিনের পাঠের বিরতি এখানেই যাওয়া হলো। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল শ্রী শ্রী গিরিরাজ মহারাজ কি জয় শ্রী শ্রী গৃন্দ বিহারী ভগবান কি জয় শ্রী শ্রী শ্রীমদ ভাগবত মহাপুরাণ কি জয় শ্রী শ্রী মাসিক পারায়ণ কি জয় শ্রী শ্রী কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস ভগবান কি জয় শ্রী শ্রী শুকদেব গোস্বামী পাঠ কি জয় শ্রী শ্রী পরীক্ষিত মহারাজ কি জয় শ্রী শ্রী সুতদেব গোস্বামী পাঠ কি জয় শ্রী শ্রী সোমকালি ঋষি বৃন্দ কি জয় শ্রী শ্রী আপন আপন গুরুদেব কি জয় শ্রী শ্রী সিদ্ধ পণ্ডিত শ্রী রামকৃষ্ণ দাস বাবাজি মহারাজ কি জয় শ্রী শ্রী কৃপা সিন্ধু দাস বাবাজি মহারাজ কি জয় শ্রী শ্রী বিষ্ণুদাস বাবা মহারাজ কি জয় মহন্ত শ্রী রামগোপাল দাস বাবাজি মহারাজ কি জয়, সমপস্থিত বৈষ্ণববৃন্দ কি জয়, আজকের আনন্দ কি জয়, অর্ধরাত্রে রাধাকুণ্ডে স্নান যাত্রা কি জয়, জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি গৌর।